আসসালামু আলাইকুম। অদ্ভুতের 283তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে খানিকটা অসুস্থ। মঙ্গলবার একেবারে প্রখর রোদে একটু বাইরে বেরিয়েছিলাম, আর বাইরে গিয়ে প্রায় ঘন্টা দুয়েক বাইরে থাকা পড়েছিল। এর কারণে পরবর্তী দিন জ্বর চলে আসে, আর আমার মনে হয় আমি ফ্লুতে আক্রান্ত হয়েছি। জ্বরের সাথে ঠান্ডা লেগেছে, গলা ভেঙে গেছে, বুঝতেই পারছেন আপনারা। তো এই কারণেই আপনাদের সাথে ফ্রাইডে যে সময়টা আমার মিট করার কথা ছিল সেটা হয়ে ওঠেনি, চলে এলাম স্যাটারডেতে। এবং চেষ্টা করছি আপনাদের সাথে আমার কমিটমেন্ট রাখার জন্য, যেহেতু বলেছি স্যাটারডে চলে এসেছি এবং যথারীতি নিয়ে আসছি বেশ কয়েকটি ভয়ের ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগবে। তবে একটা জিনিস বলতে চাই, এখনকার সিজন কিন্তু খুব একটা ভালো চলছে না। যখন দুপুরে রোদ পড়ছে তখন খুব কড়া রোদ পড়ছে, কঠিন রোদ। এর মাঝে আপনারা চেষ্টা করবেন রোদ থেকে দূরে থাকতে, কারণ এই রোদ এক নাগারে গায়ে লাগালে কিন্তু বিপদ হবে। এরকম সামার কোল্ডে পড়ে যেতে পারেন, অথবা ভাইরাল ফিভার চলে আসতে পারে, ভাইরাস বাইরে থাকে সেগুলো ক্যাচ করে ফেলতে পারেন। তো যাই হোক, সবকিছু থেকেই সাবধানে থাকবেন, কারণ এই প্রখর রোদ চলে যাবার পরে নিম্নচাপের ফলে শুরু হয়েছে বৃষ্টি, আর এই বৃষ্টি চলে যাওয়ার পরে এখন কিন্তু বেশ ঘুমট একটা ওয়েদার চারিদিকে, আর এর মাঝে বসে থাকলে কিন্তু এই সামার কোল্ডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো সবাই সাবধানে থাকবেন। আর এখন আর কথা না বাড়িয়ে চলে যাব মূল অনুষ্ঠানে, নিয়ে আসবো আপনাদের জন্য ঘটনা। আর যাবার আগে আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। তো চলে যাচ্ছি কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসছি ঘটনা নিয়ে। ততক্ষণ বলতে কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম অদ্ভুত রেতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন সাজ্জাদ যশোর থেকে। সাজ্জাদ তার নানাবাড়ি থেকে কালেক্ট করা একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন, এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তো আমি চলে যাব সাজ্জাদের পাঠানো ঘটনায়। তবে আজকের ঘটনা খুব সাবলীল ভাবে শেয়ার করতে পারবো কিনা আমি জানি না। আমার যথেষ্ট পরিমাণ ঠান্ডা লেগেছে, গলা ভাঙা, নাক বন্ধ, এর মধ্যেই কাহিনী শেয়ার করছি। ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, সাজ্জাদের নানাবাড়ির ঘটনা এটি সেই এলাকার একজন মানুষের সাথে ঘটা, এবং যে মানুষটার নাম ছিল হাশেম আলী। তো ঘটনাটি ঘটেছিল 70-এর দশকের প্রথম দিকে, একেবারে শুরুর দিকে। তো হাশেম আলী পেশায় একজন দোকান মালিক ছিলেন, তিনি দোকান চালাতেন, তাদের পারিবারিক দোকান, মানে অতীতে তার বাবাও চালিয়েছেন সেই দোকান, এবং বেশ পুরনো। তো সেই দোকানটা এমন একটা জায়গায় ছিল, সেখানে নদীর যে ঘাট, ঘাটের কাছাকাছি একটা জায়গায়। তো হাশেম আলীকে প্রত্যেক দিন তাদের বাসা থেকে ওখানে যেতে হতো, এবং বাসা থেকে বেশ ভালোই দূরের পথ, কারণ তখনকার সময় আসলে গ্রামে যেসব জায়গায় বাসা বাড়ি থাকতো মানুষের, তার আশেপাশে কিন্তু দোকানপাট থাকতো না। মানুষকে হেঁটে অনেক দূর পার হতে হতো, অনেক দূর দূরান্তে থাকতো বাজার। সেই বাজার বা যেখানে নাকি ঘাট, ঘাটের কাছে থাকতো দোকানপাট, সেখানে গিয়ে মানুষ বাজার সদাই করতো। তো হাশেমদের দোকানও ছিল সেখানকার যে নৌঘাট, নৌকার যে ঘাট, সেই নৌকা ঘাটের কাছেই হাশেম আলীদের দোকান ছিল। তাহসিম আলী প্রত্যেক দিনই যেতেন দোকানে সকালবেলা এবং সে ফিরে আসতেন সন্ধ্যার পরে। 7-8টার দিকে তিনি রওনা দিতেন, তাদের দোকান বন্ধ করে তারপর চলে আসতেন বাসায়। আস্তে আস্তে এরকম 8-9টার মতো বেজে যেত, তখন কিন্তু গ্রামে একেবারে গভীর নিশি রাত হয়ে যেত। তো এরকম একটা দিনের ঘটনা, হাশেম আলী গেছেন, তখন বর্ষাকাল এবং তিনি দুপুরের পর থেকেই বৃষ্টি হচ্ছে, বেশ বৃষ্টি, মোটামুটি গুড়ি গুড়ি বৃষ্টি। হাশেম আলী দোকান থেকে দেখতে পাচ্ছেন বাজারে ব্যস্ততা, এবং তার দোকানটা এমন জায়গায় ছিল যেখান থেকে এক কর্নারে নদী তো দেখা যেতই এবং নদীর যে বাঁকটা যেখান থেকে ঘুরে লোক আসতো সেটাও দেখা যেত। তো ওই দিন কাস্টমার একদম নাই, মানে কাস্টমার কম, বাজারে খুব কম কাস্টমার আসতেছে। হাশেম আলীও মোটামুটি একটা অলস সময় কাটাচ্ছেন, এর মধ্যে বৃষ্টি হচ্ছে আর তিনি দেখছেন যে সেই নৌকা যেগুলো আসতেছে, তো নৌকাগুলোর দিকে একটু অস্থির হয়ে তাকাচ্ছিলেন হাশেম আলী, কারণ তিনি ওয়েট করতেছিলেন তাদের গ্রোসারি আসার জন্য। সাপ্তাহিক আজকের এই দিনে তার দোকানে এই সাপ্তাহিক মালপত্রগুলো আসে, দোকানের যে মুদির জিনিসগুলা এগুলা তাদের দোকানের একজন কর্মচারী আছে মুক্তার মিয়া, তিনি চলে যান দুই দিন আগে, তিনি গিয়ে সদর থেকে কেনাকাটা করে ওখানকার ওই নৌকা উঠায় নিয়ে আসেন। তা আজকে আসার দিন আর হাশেম আলী এর জন্য দোকানে নিজেও একা, তো তিনি বারবার তাকাচ্ছেন অস্থির হয়ে যে কখন মুক্তার মিয়া আসবে। এদিকে তো বৃষ্টি ছিটে ফোটা হইতেছেই, তার কাছে মনে হচ্ছে যে আজকে যদি একটু তাড়াতাড়ি আসতো মুক্তার, আমি বাড়ি চলে যেতাম, দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে দিতাম, তো সুবিধা হতো আর কি তার জন্য। তো এইটাই চিন্তা করতেছিল। তো মুক্তার সাহেব আর আশেপাশে তাকাচ্ছে, এদিকে বিকাল গড়ায় গেছে, একসময় অন্ধকার নামলো, মুক্তারের আর দেখা নেই। তো মানে একটু একটু মেজাজ খিসড়াই যেতে থাকলো হাশেম আলীর। এর মধ্যে কাস্টমার অনেকক্ষণ পরপর দিয়ে একজন আসতেছে আর বাজারও টুকটাক বন্ধ হয়ে যাচ্ছে, সে দেখতেছে বিভিন্ন দোকানেরই ঝাঁপ ফেলে দিতেছে এবং যাওয়ার আগে ওই যে কথা বলে যায়, দু একজন আসে দোকানে দাঁড়ায় কথা বলে। তো হাশেম আলী কয়েকবার এরকম দোকান থেকে বের হয়ে যায়, সামনে চা বিক্রি করতো সেখানে চাও খেল, এর মাঝে কিন্তু অন্ধকার হয়ে গেছে পুরো, আর বৃষ্টিটাও মনে হচ্ছে যে হঠাৎ হঠাৎ বেড়ে যাচ্ছে, মানে চাপ বাড়তেছে বৃষ্টির, আর কাস্টমারের আনাগোনা এখন নাই এবং মানে তার দোকানের সামনের যে রাস্তা সেটা তো পানি, একদম দেখা যাচ্ছে যে পানি মোটামুটি ঝরঝর করে নামতেছে, উঁচা জায়গায় তো ঘাট, এখান থেকে পানি ঝরঝর করে নেমে যাচ্ছে নদীর দিকে বৃষ্টির ফলে। তো হাশেম আলী ছাতা মাথায় দিয়ে চা খাচ্ছে আর চিন্তা করতেছে। চা দোকানদার বলল যে হাশেম ভাই বাড়ি যাবেন না, দোকান তো বন্ধ করে দিবে, আমিও বন্ধ করে দিব একটু পরে, এখন আর আপনি আর ওই সামনের ওই দোকান ছাড়া কোথাও খোলা নাই। ওখানে সামনের একটা দোকান ছিল, ওই লোকেরও ওই দিন সদাই আসতো, সে আবার ওই যে স্যান্ডেল ট্যান্ডেল বিক্রি করতো আর কি। তো হাশেম আলী বললো দেখি কি অবস্থা, ওরা তো লোক আসবে। তো এরকম কথা বলতে বলতেই দেখা গেল যে নৌকা আসতেছে এবং ওই একই নৌকা, একটা বড় নৌকা একটু সেটাতে করে মাল আনছে, ওই সামনে স্যান্ডেলের দোকানদারও আনছে এবং তারও দোকানে জিনিস আসছে। তা হাশেম আলী বললো যে এইটা এসে পড়ছে দাঁড়াও, তো চায়ের দোকানদারের সাথে সে পাওনা চোকায় দিয়ে গেল। তার দোকানের যে লোক মুক্তারে জিজ্ঞেস করলো কি ব্যাপার, মুক্তার বললো আরে নদীতে যেরকম অবস্থা, বাতাস ছাড়ছে, বৃষ্টি, কঠিন অবস্থা। যাই হোক, জিনিসপত্র অনেক কষ্টে তারা তুললো, ওই দোকানদার তার জিনিসপত্র তুললো, সে তার সদাই মানে এরকম ঢেকে রাখছিল ঈদে ওগুলো, তেল ফুলের ঈদে ওগুলো দিয়ে বের করে আনলো, কিছু জিনিস ভিজে গেছে। যাই হোক, দোকানে এনে এই যে ভিজা জিনিসগুলোকে ঠিক করতে, কারণ তখনকার সময় এত সুন্দর এখনকার মতো পলিথিনের ব্যবস্থা ছিল না, মোটা মোটা তিরপল দিয়ে ঢাকা হতো। যাই হোক, সেগুলোর থেকে তাদের এই ভিজা জিনিস তাড়াতাড়ি সংরক্ষণ করে সবকিছু গোছাইতে গোছাইতে দেখা গেল মুক্তারের সাথে সে জলদি যাবে কি, তখন অলরেডি 9টার বেশি বেজে গেছে, 9:30 এরকম, এবং বৃষ্টির তোড় আস্তে আস্তে বাড়তেই আছে, মানে বৃষ্টি যে কমবে সেটা না, বৃষ্টি বাড়তেছে। এবং এই বৃষ্টির ঝমঝম শব্দ শুনতেছে, কিন্তু তার নিজের মালপত্র গোছানোতে এবং মালপত্রের যে এই যে পানিতে ভিজছে এগুলো তাড়াতাড়ি মুছে রাখাতে, কারণ দেখা যেত যে ওর মধ্যে অনেক কিছু থাকে, যে বিস্কিটের প্যাকেট, তারপর আরো এরকম টুকিটাকি জিনিস, এগুলো ভিজে গেলে বিশাল একটা ক্ষতির অবস্থা, তো পানি লাগছে অনেক কিছুতে, সেগুলো এই যে কাপড় দিয়ে, শুকনা কাপড় দিয়ে মুছে মুছে রাখতে রাখতে মানে এই 9:30-10 এরকম বেজে গেছে। এর মধ্যে হঠাৎ খেয়াল হলো হাশেম আলীর অবস্থা তো খারাপ, এদিকে বাড়িতে বলে দিছিল বাড়িতে কেরোসিন নাই, কেরোসিন নাই, এটা একটা জরুরি জিনিস, কেরোসিন তাকে নিতে হবে। এই কেরোসিনের জন্য সে খুব চিন্তিত ছিল, কেন বাড়িতে কেরোসিন নাই, কেরোসিনও নিয়ে আসছে মুক্তারি সাথে করে। আর তার সাথে মুক্তারকে সে আর একটা ই বলছিল যে মেহেদি গাছের পাতা আর সাথে ওই কাঁচা হলুদ, এগুলো ছিল না, এগুলো তার স্ত্রী বলে দিছিল, হাশেম আলী যে বিয়ে করছে রিসেন্টলি, তার স্ত্রী বলছিল তাকে যে এই জিনিসগুলো লাগবে, তো সেগুলো অর্ডার দিয়ে দিছিল সে, এগুলোর জন্য তার একটু মানে খুব অপেক্ষা ছিল, স্ত্রী যেহেতু চাইছে এই জিনিসগুলা, কারণ তখনকার সময় এত বেশি জিনিসপত্র চাওয়ার উপায় ছিল না। যাই হোক, এগুলো সব গোছায় নিতে নিতে এই 10:30 মতো ভেজে গেল অনেক রাত। মুক্তার তখন বলতেছে যে হাশেম ভাই বৃষ্টি তো জোরে পড়তেছে, আপনি যাবেন? তখন বলে কিছু করেন না, আমার বাড়ি যেতেই হবে, তো কোনো ব্যাপার না, তুই থাক। তো মুক্তারকে সে বুঝা টুজায় বললো তুই থাক আমি যাই। তো মুক্তার বলতে যে এখন এই বৃষ্টির মধ্যে বলে অসুবিধা নেই আমি ছাতি নিয়ে যাচ্ছি। তো আসিফ আলী মানে মুক্তার বলছিল তাকে যে দোকানে থেকে দেন, সে বলছে না তোর ভাবি চিন্তা করবে আমি রাত্রেবেলা এরকম, আর তখনকার সময় তো আসলে ফোন নাই কিছু নাই। আসিফ আলী চিন্তা করছে তার বাসায় একে কেরোসিন নাই, তারপরে তার স্ত্রীও চিন্তা করবে, তার মা আছে মাও চিন্তা করবে যে কি ব্যাপার ছেলে আসে না কেন রাত হয়ে গেছে এরকম। তো বাড়িতে কিন্তু তার বাবা কিন্তু আগেই অনেক আগে ইন্তেকাল করছে, সুতরাং তাদের বাড়িতে তার মা তার স্ত্রী আর তার বোন, তো সুতরাং ওই মেয়ে মানুষ সব আর সে এরকম দোকানে থাকতেই পারে না একা চিন্তা করে। যাই হোক সে মুক্তারকে বলল যে তুমি থাকো চিন্তা করো না দাওয়া বাড়িতে। সে ছাতি নিয়ে নিল সাথে একটা ব্যাগের মধ্যে সেই যে তার মেহেদির পাতা ডাল সহ নিয়ে আসছিল সেগুলোকে মানে এরকম ভাঁজ করে মোড়ায় দড়ি দিয়ে বেঁধে দিল তাকে একটা ব্যাগের ভেতরে ছালার ব্যাগে, সেটা তার সাথে সে কাঁচা হলুদ আর সে ওই ছাতি নিল হাতে কেরোসিন, তার যে ইম্পর্টেন্ট জিনিস কেরোসিন একটা এরকম কাঁচের বোতলে ভরে কেরোসিন নিল মুখ আটকায় আর টর্চ লাইট নিয়ে সে রওনা দিল। তো ছাতি মাথায় বেরিয়েছে তখনও বৃষ্টি কড়কড় কড়কড় পড়তেছে, ছাতির উপরে বেশ শব্দ হচ্ছে, মানে তখন বড় ছাতি ইউজ করতো মানুষ সেই সময় কাঠের ছাতি, বেশ ফরফর ফরফর শব্দ হচ্ছে পানিতে। তো মুক্তার অনেকক্ষণ তাকায় থাকলো, সে খুব টেনসড কারণ সে খুব পছন্দ করে এই হাশিম ভাইকে, কারণ সেও এইখানে আছে ছোটকাল থেকে একদম, কিন্তু মানে কি শুনল না তো বৃষ্টির মধ্যে বেরিয়ে গেল হাশিম আলী। যাচ্ছে হাশিম আলী রাস্তা দিয়ে দেখতেছে পানি একেবারে তার গোড়ালি পর্যন্ত পানি সব ঝরঝর করে নেমে যাচ্ছে রাস্তা দিয়ে। তো সে অনেকক্ষণ সেও বুঝতে পারলো দূরে অনেকক্ষণ তাকায় পিছন ফিরে যাচ্ছে বাজারে, ওই একটা দোকান তার দোকানেই বাতি চলতেছে, স্যান্ডেলের দোকানও বন্ধ হয়ে গেছে আগে। এক সময় তার কাছে মনে হলো যে সে বেশ দূরেই চলে আসছে আর দোকানেরও দেখলো যে ভিতরে ঢুকে ঝাঁপ বন্ধ করে দিল মুক্তার, তো সে হাঁটা ধরল। তো হাশিম আলী হাঁটতেছে হাঁটতেছে এই গ্রামের বাজারের রাস্তা পার হয়ে গেছে অনেকক্ষণ, এখন দোকানপাটের লাইন শেষ মানে যেখান থেকে দোকান শুরু হয়েছিল সেগুলো শেষ হয়ে গেছে, এরপর রাস্তা। বৃষ্টি কিন্তু পড়তেছে, বৃষ্টি মানে এমন বৃষ্টি যে ঝরঝর ঝরঝর করে পড়ে কিছুটা আবার হালকা হয়ে যায়, আবার পড়ে আবার হালকা হয়ে যায় আবার বাতাস তার সাথে, তার হাত চোখ মুখের মধ্যে পশলা লাগতেছে ভিজে গেছে অনেকটাই, এবং দূরে দেখতেছে গুড়গুড় শব্দে বাজ পড়ে আকাশ একেবারে নীল হয়ে যাচ্ছে এরকম অবস্থা। তো হাঁটতেছে এবং এখন যেখানে হাঁটতেছে এখানে অবশ্য পানি নামে না, তবে কয়েক জায়গায় জমে গেছে পানি, সেসব জায়গায় সে হাঁটতে হাঁটতে মাঝে মাঝেই গোড়ালি হাঁটু এরকম ডুবে যাচ্ছে, আবার একটু উঁচু জায়গায় উঠতেছে তখন সমতল রাস্তা পাচ্ছে না, গাছগাছালি যেগুলো আছে পাশে সেগুলোর থেকে পানি মানে ঝরতেছে বোঝা যাচ্ছে বেশ, আর বাতাসে কাঁপতেছে এবং ওই জোরে বাতাস আসলে যখন গাছগুলো এরকম কাঁপে সেখান থেকে পানি ছিটে আসে তার মধ্যে, মানে পশলা হ্যাচলা পানি চলে আসে। যাই হোক হাশিম আলী গ্রামের ছেলে সে এগুলো নিয়ে চিন্তা করে না, সে এরকম বৃষ্টিতে অভ্যস্ত, রাতেও যাওয়া আসা করে অভ্যস্ত, এরকম অনেক বৃষ্টি রাতে সে হেঁটে গেছে, তো সুতরাং এগুলো তার কাছে খুব একটা ব্যাপার না। তো হেঁটে যাচ্ছে যাচ্ছে তো আজকের বৃষ্টিটা মনে হয় একটু বেশি হয়েছে, কারণ সে বুঝতে পারতেছে যে পানির পরিমাণ বিভিন্ন জায়গায় যে জমা সেই জায়গাটায় আসলে অনেক বেশি। তো তার এই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা জায়গায় যেয়ে তাকে একটা বাঁশের সাঁকো পার হতে হয়। তো এই বাঁশের সাঁকোটার কাছে আসার আগেই সে দূর থেকে দেখতেছে আকাশের কিন্তু একটা আলো আছে, ঝড় বৃষ্টি হলো আকাশের আলোতে জায়গাটা কেমন জানি আলোকিত হয়ে আছে, এটা খুব অন্যরকম একটা জিনিস, মনে হয় মেঘের নিচের জায়গাটা বেশি আলো এরকম মনে হয়, মানে এটা সাধারণত হয় যখন নাকি উপরে চাঁদ থাকে মেঘের লেয়ারগুলোর উপরে চাঁদের আলো এসে পড়ে, আর নিচে যদি ঝড় বৃষ্টি হয় বজ্রপাত হয় তখন তো আলো ছড়াই, তখন দেখা যায় মেঘটাকে ফিল্টার হয়ে যে আলোটা পড়ে সেটা মনে হয় বেশ উজ্জ্বল এরকমই লাগতেছে। এর মাঝে সে দেখতেছে খুব অদ্ভুত একটা দৃশ্য, দূরে যেখানে সে সাঁকো পার হবে সেই জায়গায় পানিগুলো মনে হচ্ছে স্রোতের মতো একদিক থেকে একদিকে চলে যাচ্ছে, একটা ছোট খাল আছে ওই খালটা যে পানিগুলো এক মানে এক পাশে স্রোতে যাচ্ছে, তার সাথে ওই পাশের সাথে কিছু যে কচুরি পানার উইট ছিল সেগুলো সরসর করে যাচ্ছে খুব দ্রুত চলে যাচ্ছে, আর মাঝে মাঝে যে বজ্রপাত চমকাচ্ছে বজ্রপাতের আলোতে এই দূরের এলাকায় বৃষ্টিটা যে দেখা যাচ্ছে পানিগুলোর মধ্যে চিকচিক করে উঠতেছে পানিগুলো এরকম একটা অবস্থা, কিন্তু সাঁকোটা খুব ভালো ভিজিবল হচ্ছে না, খুব একটা অবাক হলো সাঁকো কেন ভিজিবল হচ্ছে না, সাঁকোটা তো ভালো মতো দেখা যায়। এই কথা চিন্তা করতে করতে হাশিম আলী আরো দ্রুত হাঁটল, বৃষ্টির তোড় আরো বাড়ছে, সে এবার ভিজেই যাচ্ছে, তার ছাতি মানে খুব একটা কভার করতে পারতেছে না, তখনকার ছাতির কাপড় ছিল সুতির কাপড়, মোটামুটি পানি লিক করেই আসতেছে তার মানে ব্যাগটাও ভিজে গেছে প্রায়, তো খুব মানে এটা টেন্স যে তার এই কাঁচা হলুদগুলো ভিজে যাচ্ছে ভিতরে পাতা ভিজতেছে কোনো ব্যাপার না। তো যাই হোক এইভাবে চিন্তা করতে করতে সে দ্রুত হাঁটা শুরু করলো ওই সেই বাঁশের পুলের দিকে, তো সে যখন বাঁশের সাঁকোর একদম কাছে চলে আসছে তখন সে পুরাই মানে শকড হয়ে গেল, কারণ সে তাকায় দেখতেছে সাঁকোটার যে নিচের অংশ যেখান দিয়ে হেঁটে যায় মানুষ, মানে এটা তো দুটো বাঁশ থাকে দুই পাশে, আর নিচে থাকে হচ্ছে এরকম দুই তিনটা বাঁশকে একত্রিত করে বাঁধা থাকে হেঁটে যাওয়ার জন্য উপরে। সে দেখতেছে ওই নিচের যে বাঁশের অংশটা একটা মানে তার দিকে যে মানে তার যে তার দিকে যে জমিন জমিনের দিকে যেটা আছে সেটা উঁচু হয়ে আছে এরকম, মানে বেশ খাড়া হয়ে এরকম হয়ে গেছে উপরের দিকে, আর মাঝখানের দিকে পানির নিচে। তো মনে হচ্ছে যে মাঝখান দিয়ে সাঁকোটা ভেঙে গেছে, শুধুমাত্র ওই বাঁশের আগাগুলো নিচের দিকে চলে গেছে, এই জন্য মাথাটা খাড়া হয়ে গেছে এদিকে। আর হাতের দুইটা ঠিক আছে, পায়ের শেষ পায়েরটা মানে মনে হচ্ছে যে ভেঙে মাঝখান দিয়ে ভেঙে গেছে কোনোভাবে, স্রোতে বা কিছুতে ভেঙে নিচের দিকে চলে গেছে, মানে একটা বাজে একটা অবস্থা। সে তাকায় দেখতেছে যে মানে এটা অনেক খোলা প্রান্তর, কিন্তু খালের আশেপাশে কিছু নাই। তো সে ভালো মতো তাকাইতে তাকাইতে একদম কাছে চলে গেল খালের, যে দেখলো খালের পানি পানিও প্রায় টইটুম্বুর অবস্থা, মানে সে যেই যেখানে দাঁড়ায় আছে জমিনও এটা কাছে চলে আসছে, এবং তার সামনে যে সরসর করে পানির স্রোত চলে যাচ্ছে এবং সেই স্রোতের সাথে যাচ্ছে নল খাগড়া আর অনেক জিনিস ভেসে খুব দ্রুত চলে যাচ্ছে, মানে বেশ স্রোত বোঝা যাচ্ছে এখানে। আর এই জায়গাটা আসলে যেখানে নাকি সাঁকোটা ছিল ওই জায়গাটা ছিল একটু একটু মানে মানে সরু, ওই জায়গাটা মানে খালের অন্য পাশের প্রান্ত থেকে একটু সরু, এই জায়গাটার এক পাশ ভেঙেও গেছে। সে দেখতে পেল যে একটা পাশ ভেঙে গেছে যেখানে যে ল্যান্ড করবো ওইটা সাইডটা। তো সে বুঝলো যে এই তো গেছে, এই সাঁকো তো গেছে, আমি এখন পার হবো কেমনে। এদিকে বৃষ্টি কিন্তু পড়তেছে মাঝে মাঝে কড়কড় করে বাজ পড়তেছে, তাকায় দেখছে আলোকিত হয়ে যাচ্ছে চারিপাশে, এবং খুব অদ্ভুত আশেপাশে মানুষ নাই, খোলা প্রান্তর দূর পর্যন্ত দেখা যাচ্ছে ওই পাশে, এবং সেই রাস্তা পার হয়ে কিন্তু অনেক দূর হাঁটতে হইতো, যদি এই সাঁকোটা পার হইতো তারপর কিন্তু এই খোলা প্রান্তর দিয়ে অনেক দূর হাঁটে যেতে হইতো হাঁসমালিকে। তো সে তাকায় দেখতেছে পুরো জায়গাটা অদ্ভুত ভাবে হয়ে রয়েছে, মানে যখনই বজ্রপাত চমকে অন্যরকম, দু এক জায়গা বেশ ঝোপালো গাছের মতো আছে এরকম, মানে কেমন যেন লাগতেছে। আর তার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে, কারণ বৃষ্টির পানি কিন্তু এখন তার ছাতি আর ধরতেছে না, কঠিন একটা অবস্থা। এর মাঝে জোরে বাতাস আসলো একটা, এবং বাতাসটা এত দমকা বাতাস যে তার ছাতিটা ফড়াৎ করে মানে উল্টায় গিয়ে মানে হাত থেকে ছুটে যাচ্ছিল, পুরো হাত থেকে ছুটে যাচ্ছিল, কিন্তু মানে ছুটে যায় নাই, কিন্তু ওই যে ছাতির যে শিক টিক সব বাঁকা হয়ে একদম উল্টায় গেল। তো কয়েক সেকেন্ড হতভম্বের মতো দাঁড়ায় থাকলো হাশেম, কিছু করার নাই, সে মানে বুঝতে পারতেছে না যে কি করবে। তো তারপরে সে হঠাৎ করে চেয়ে দেখলো যে এই এই যে বাতাসের যে জোর একটা ঝাপটা আসলো, এই ঝাপটাতে ওই যে সাঁকোর যে হাতে ধরে বাঁশ যে ছিল দুই পাশে সেটারও একটা বাঁশ ভেঙে গেছে, মানে একটা মাঝখান দিয়ে জয়েন্ট গুলা জয়েন্ট দেওয়া, তো একটা জয়েন্ট ছুটে একটা বাঁশ এরকম পটপট পটপট করতেছে এই পাশে। তো সে বুঝলো এটা টোটালি আনইউজুয়াল, মানে এটা আর ইউজ করার কোন উপায় নাই, এই খাল তো সাঁতরায় পার হওয়া এখন সম্ভব না যেরকম স্রোত। তখন সে মিলানোর চেষ্টা করলো এখন কিভাবে যাওয়ার উপায় কোন দিক দিয়ে। তো তার মাথার মধ্যে কাজ করতেছে না কাজ করতেছে না, হঠাৎ করে তার মাথায় আসলো যে হ্যাঁ, এদিকের থেকে দক্ষিণ দিকে অনেক দূর গেলে একেবারে ওই পাশে সেখানে একটা রাস্তা আছে, সেখানটা ছোট্ট কালভার্টের মতো আছে, সেই কালভার্টটা মানে অনেক পুরনো কালভার্ট, সেটা বানাইছিল ওই পারের জমিদার, মানে সেই জমিদার বাড়ির হচ্ছে গিয়ে তাদের গ্রামের পরের গ্রামের পরের গ্রাম। তো সেখানে যে জমিদার ছিল সেই জমিদারের বানানো কালভার্ট ছিল, জমিদার নিজেই সেই কালভার্ট ব্যবহার করত, তার সে এবং তার লোকজন, সাধারণত বাইরের মানুষকে জমিদার এগুলো ব্যবহার করতে দিত না, একান্ত নিজের মানুষে চলাফেরা করত। তো সেই জমিদার বাড়ি যখন নাকি মানে আস্তে আস্তে জমিদার যখন চলে যায় ওখান থেকে, পরবর্তীতে জমিদার বাড়ি পুরাপুরি অ্যাবান্ডেন্ট হয়ে যায় আর কি, মানে মানুষ আর ব্যবহার করে না, ওইটা পড়েই থাকতো, এটা পরিত্যক্ত সম্পত্তি আর কি, কিন্তু মানুষজন ওই জমিদার বাড়ির পথ আর ব্যবহার করত না ভয়ে, কালভার্ট থাকা সত্ত্বেও, কারণ ওইখানে বেশ ভয়ের জিনিসপত্র করত, মানুষজন উল্টাপাল্টা জিনিস দেখে মানুষ ভয় যায় না। আর জমিদার আসলে একটু অন্য টাইপের মানুষ ছিল, সবাই বলতো যে সে মানুষের অত্যাচার করত, এবং ওইখানে নাকি সে উল্টাপাল্টা জাদু সংগ্রহ করত, কালো জাদুর চর্চা করত। এই কারণে ওই বাড়িটা পুরাপুরি অভিশপ্ত, ওই দিক দিয়ে মানুষ চলাফেরাই করে না, ওই কালভার্টের ব্যবহারই হয় না, মানুষজন প্রায় চলাফেরাই করে না, খুব কম মানুষ একান্ত নিজের বিপদে না পড়লে ওই দিক দিয়ে যায় না। তো হাশেম ঠিক করে ফেললো সে কালভার্টের দিকেই যাবে, কারণ এখন এখান থেকে আর অন্য কোন উপায় নেই ব্যাক করার। সে একটা উপায় আছে যে সে ব্যাক করে যেতে পারে তার দোকানে, তো সেখানে যেতে গেলে তার বিশাল কষ্ট হবে, কারণ এত দূর পর সে হেঁটে আসছে অলরেডি বৃষ্টির মধ্যে ভিজে, কঠিন অবস্থা ছিল, এই কষ্ট মাথায় নিয়ে আবার দোকানে ফিরে যাওয়ার আসলে কোনো মানে হয় না। আর আরেকটা উপায় ছিল, সেটা হচ্ছে যদি এমনি মানে বৃষ্টি বাদলা এরকম না হইতো, সেটা হচ্ছে উত্তর দিকে হেঁটে গেলে খাল বরাবর খালে সোজা হেঁটে গেল উত্তর দিকে, বেশ কয়েক মাইল পরে দেখা গেল যে ওইখানে একটা ঘাট ছিল, সেই ঘাট দিয়ে মানুষ পার হয় আর কি, এই পাশ থেকে ওই পারে যায়, তারা ওই মালপত্র নিয়ে ওখান থেকে ওই পারে চলে যায়। তো এই বৃষ্টির মধ্যে তো প্রশ্নই আসে না, ওইখানে কেউই নাই, সে ভালোই জানে যে ওইখানে এখন গেলে কাউরেই পাবে না, পুরো জায়গাটা একদম শুনশান। তো তার একটাই পথ আছে, তার ওই কালবাটের দিকে হেঁটে যাওয়া আর কি। হাশেম খালের পাড় ধরে দক্ষিণ দিকে হাঁটা শুরু করলো, দক্ষিণ দিকে হাঁটতেছে, হাতের বাঁদিকে হচ্ছে বেশ কিছু ফসলের মাঠ, বেশ অনেক দূর দূর পর্যন্ত, এখন ফসল নাই কিন্তু জায়গাটা মানে বেশ প্রান্তর পড়ে আছে, আর ডান দিকে হচ্ছে খাল, এদিকে বৃষ্টি কিন্তু মানে একবার বেশ ঝমঝম করে নামতেছে আবার ছেড়ে দিচ্ছে, এরকম একটা অবস্থা। তো হাশেমের প্রায় পায়ের গোড়ালির বেশি ডুবে গেছে পানিতে, তার পায়ে একটা জুতা পরা নাগরা জুতা যেটাকে বলে, নাগরা হচ্ছে প্লাস্টিকের জুতা, অনেকটা মানে পায়ে যেরকম মানুষ চটি জুতা পরে সেরকম নাগরা প্লাস্টিকের। তো নাগরা পরে নাগরার মধ্যে পানি ঢুকে যাচ্ছে, কিছু করার নাই, সে হেঁটে হেঁটে যাচ্ছে এবং সামনে, কারণ এখানে তো পথ করা নেই, ক্ষেতের পাশে যতটুকু ফাঁকা ছিল একটু এর মধ্যে পানি আছে, পানি আবার দু এক জায়গাতে দেখতেছে যে অনেকটা নেমে যাচ্ছে খালের দিকে, এরকম অবস্থা। এবং তার খালের সাথে যে খুব ডিফারেন্স তার যে ল্যান্ডটা সেটাও না, কিন্তু কাছাকাছি চলে আসছে খালের পানি, এত পানি এই পাশ থেকে আসতেছে। তো সামনে যেতে যেতে এক পর্যায়ে আর এই ফসলের মাঠ থাকলো না, এরপর হচ্ছে গাছগাছালি, এবং এই গাছগাছালিগুলা মানে হচ্ছে এদিকে আর মানুষ চাষাবাদ করে নাই, এবং এগুলো হচ্ছে সেই মানে ওয়াইল্ড গাছপালা ওইখানকার বেশ বড়। তো গাছপালা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে পরিবেশটাই জানি কেমন চেঞ্জ হয়ে গেল, কারণ মানে বা পাশে হচ্ছে নিবিড় জঙ্গলের মতো, এবং সেখান থেকে এই বৃষ্টির সিজনে ভেতর থেকে কেমন একটা অন্যরকম শব্দ আসতেছে, মনে হচ্ছে আলাদা একটা ইকোসিস্টেম, মানে ওখানকার শব্দটাই ডিফারেন্ট, মানে ওখানকার পোকা মাকড় বা কিছু যদি ডাকে যেরকম একটা অবস্থা হয় সেরকম, কিন্তু বৃষ্টি কিন্তু পড়তেছে, ব্যাঙের শব্দ আসতেছে এদিক ওদিক থেকে, মানে অন্যরকম একটা অবস্থা। আর এই জায়গাটা একটু উঁচু, যে জায়গাটায় ফসলের মাঠ ছিল সেটা নিচু ছিল, এই জায়গাটা একটু উঁচু, মানে সে দেখতেছে যে খালটা এখান থেকে খানিকটা নিচু হয়ে গেছে। দেখ সে পাড় ধরে হাঁটতেছে এবং রাস্তাটা বেশ এখানে আছে যদিও, কারণ এই পথ একসময় ব্যবহার হতো, এখন হয়তো মানুষজন ব্যবহার কম করে এর জন্য, কিন্তু পথ তৈরি হয়েছে মানুষের দ্বারাই, বেশ দুই তিন ফিট একটা রাস্তা, এরকম দুই চার ফিটের একটা রাস্তা মোটামুটি, বাঁ পাশে গাছপালা আর ডান পাশে হচ্ছে সেই খাল, আর ওই পাশে আকাশের আলো এসে পড়ছে, কেমন যেন একটা অন্যরকম পরিবেশ। হাসেবের হাতে ছাতি কোনো কাজের না, বৃষ্টি যখন জোরে জোরে পড়তেছে এই গাছের পাতা থেকেও তার গায়ে অজস্র পানি পড়তেছে, কেন ছাতি তো সব মানে ছাতার তো শিক উল্টায় গেছে, সেটা ই করা যায় না, এটা সে ফেলে দেয় নাই যেহেতু সে এটা মনে করছে রিপেয়ার করবে, এই চিন্তা করে হেঁটে যাচ্ছে, হাতে ব্যাগটা এখনো আছে, আর ফ্ল্যাশ লাইট সে এখন আর জ্বালায় নেই, ফ্ল্যাশ লাইটটাকে সে ব্যাগে রেখে দিছে ঢুকায়। যাই হোক, হাঁটতে 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 সে দেখতেছে এরকম বাঘ নিয়ে নিয়ে, এবং দুই একটা সার্প বাঘ, এতটা সার্প ছিল যে বাঘের জন্য পেছন দিকে আর দেখা যায় না, বাঘ নেওয়ার পর আর পেছনের কিছুই দেখা যায় না। তো হাঁটতে হাঁটতে এক সময় দূরে তার কাছে ভিজিবল হলো আকাশের আলোতে, দূরে সে দেখতেছে সেই একটা কালভার্ট, বক্স কালভার্ট, মানে সেখানে একটা কালভার্ট, তার পাশে রাস্তা, রাস্তার পাশ দিয়ে সে দেখতেছে যে ওই পারটা দেখা যাচ্ছে, ওই পারেও বড় বড় গাছ, মানে সেই মানে কালভার্ট, ওইখানে কালভার্ট যেখানে উঠছে রাস্তাটা সেখানে বড় বড় গাছ এখান থেকে দেখা যাচ্ছে আকাশের আলোয়, এবং মানে অন্যরকম কেমন যেন দেখতেই কেমন যেন একটা ভৌতিক পরিবেশ মনে হচ্ছে সেদিক থেকে। হাসেমের গাটা একটু কাটা দিয়ে উঠছে, কারণ এই পাশে গাছগাছালির মধ্যে থেকে মাঝে মাঝে অন্যরকম সাউন্ড আসে। তো সে চিন্তা করতো সেই সাউন্ড গুলো কি, কোন মানে নাম না জানা প্রাণীর ডাক, কোন প্রাণী ডাকতেছে ওখান থেকে, কেমন যেন একটা ডাক মানে উদ্ভট, এবং এরকম বৃষ্টি হয়েছে বা বৃষ্টি এখনো হচ্ছে এর মধ্যে এরকম ডাকতেছে কি, এটা তার কাছে বেশ অন্যরকম লাগা শুরু করে। যাই হোক, সে হাঁটতে হাঁটতে এক সময় চলে আসে সেই কালভার্টের রাস্তার কাছে, এবং এখান থেকে কালভার্টের রাস্তায় উঠে যাওয়াতে বেশ উঁচু, তার পাশ দিয়ে ঘন মানে ই জন্মাইছে, মানে ঘাসের মতো জন্মায় গেছে, কিছু পাতা টাতা এসে নিচ্ছে। তো হাসে মানে একটু টেনশনে পড়লো যে আমি ওদিকে যাবো, সাক্ষ্য বাসে নাকি পুরানো জায়গা। তো এই চিন্তা করতে করতে সে আর তার ওই ব্যাগের মধ্যে থেকে হাত রায় সে তার টর্চ লাইট খুঁজলো। তো টর্চ লাইট বেরোলো, টর্চ লাইট বেরোনোর পর সে যখন টর্চ লাইটটা জ্বালাইলো, দুই তিনবার টিপ টিপ করে টর্চ লাইটটা জ্বললো না, নিভে গেল। এটাতে হাসে মারা অস্থিতে পড়ে গেল, টর্চ লাইটের কি হিসেবে থাবা দিল দুই চারবার, দেখা যায় থাবা দিলে একটুখানি মানে কানেকশন পেয়ে হালকা জ্বলে উঠে আবার নিভে যায় টর্চ লাইট, দুই ব্যাটারি টর্চ। তো সে খুব মানে টেনশন তাকে পেয়ে বসলো যে এটা কি ব্যাপার। তা আবার সে ব্যাগে ফেলে মানে রেখে দিয়ে টর্চ লাইট সে সামনে বাড়লো, ছাতিটাকে এবার সামনে ওই যে মানে তার যে শিক উল্টা যাওয়া ছাতিটাকে সামনে দিয়ে খোঁচায় খোঁচায় সে চলতেছে। তো সে চিন্তা করতেছে যে আর মেরামত করতে পারি আর না পারি, একটা লাঠি হিসাবে তো কাজে দিবে। তো সামনে এরকম সে খোঁচায় 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 যাচ্ছে, তো এক সময় সে বুঝতে পারলো যে ঘাসের মধ্যে কিছু নাই আর কি। তা আস্তে আস্তে উঠে গেল সে কালভার্টের উপরে, মানে রাস্তায়। উঠে সে বুঝতেছে যে অনেক পুরনো কালভার্ট, এখান দিয়ে অনেকেই চলাফেরা করে নেই অনেকদিন। সে বুঝতে পারছে কারণ দিনের বেলাও যে কেউ চলাফেরা করেনি সেটা বোঝা যাচ্ছে। কেমন নীরব নিথর, মানে একটা অন্যরকম জমাট বাঁধা নিরবতা সে কালভার্টের উপরে। এবং কালভার্টের উপর সে সামনে তাকায় দেখতেছে কালভার্ট পার হয়ে ওই পাশে বড় বড় বিশাল দুইটা গাছ, এবং গাছগুলা কয়েকশো বছরের পুরনো গাছ হবে, বেশ পুরনো গাছ খোঁজাই যেতেছে, বেশ বড় বড় মোটা সার গাছ। যাই হোক, কিন্তু ওনার আলো নাই এবং গাছের পাতা অনেক উপর উঠে এমন ভাবে নিবিড় হয়ে জন্মাইছে যে এই যে আকাশের আলো যে ওখানে দেখতে পাচ্ছিল, এখানে কিন্তু আকাশের আলো প্রায় ঢুকতেছেই না, কেমন জানি লাগতেছে। তো হাসিমের কাছে একটু মানে অন্যরকম লাগা শুরু করে, ভয় লাগে, গায়ে কাটা দিয়ে উঠে, কারণ তার সাথে সে ফ্ল্যাশ লাইটও চলতেছে না। ফ্ল্যাশ লাইট সে একটু আগে বের করে জ্বালানোর চেষ্টা করছে, আবারও চেষ্টা করলে বের করে ওই একই রেজাল, জ্বলে না। থাবা দিলে একটু নড়েচড়ে একটু প্লিং করে উঠে আর জ্বলে না। তো সে ওখানে অনেকভাবে ট্রাই করলো, ব্যাটারি বের করে আবার লাগায় ট্রাই করলো, দেখলো যে না কাজ হচ্ছে না। তো ফ্ল্যাশ লাইটটা রেখে দিয়ে সে হাঁটা ধরলো ওদিক দিয়ে, ওই পথে সামনে পা বাড়ালো, বিসমিল্লা বলে হাঁটা শুরু করলো সামনে। তো হেঁটে যাচ্ছে, এক সময় সে এই কালভার্ট পার হয়ে ওই পাশে ঢুকলো গাছপালার ওখানে। ঢুকে কেমন জানি গায়ে কাটা দিয়ে উঠতেছে তার। তো সে হেঁটে হেঁটে যাচ্ছে সামনে, এবং পথটা সে দেখতেছে সরু পথ, পায়ে চলা পথ, এবং এটা কিন্তু একসময় তৈরি করছিল মানুষ, বোঝা যায় যে পথটা তৈরি করা, ইট বিছানো যে রাস্তা ছিল এখানে সেটা বোঝা যায় তৈরি করা। এবং কিছু দূর ইট বিছানো রাস্তা দিয়ে হাঁটার পরে সে বুঝতে পারলো সে একটা পাকা রাস্তায় উঠে গেছে। এই রাস্তাটা আবার পাকা করা ছিল, কিন্তু পাকা করার উপরে সেখানে আবার সেই ঘাস গুল্ম জন্মায় গেছে, দ্যাটস মিন এইখান থেকে কেউই যায় না। তো হাসিমের কাছে খুব অবাক লাগতেছে, সে কিন্তু এই রাস্তায় এর আগে আসে নাই, সে শুনছে এই রাস্তা সম্বন্ধে, অনেকের কাছে শুনছে, তার বাবার কাছেও শুনছিল যে এখানে এরকম রাস্তা আছে, এখানে যাওয়া আসা করা যায়, গ্রামের মানুষের কাছে শুনছে, মানুষ বিভিন্ন রকমের ভয়ের ঘটনা বলে এখানের, যেখানে মানে ভূত দেখছে মানুষ, এখানে পেতনি দেখছে, পেতনির কথা খুব বেশি প্রচলিত মানুষ, আবার অনেকে বলে এখানে স্কন্দ কাটা আছে, এই কথাও বলে মানুষ। তো এই সব কিছু খুব বেশি মনে পড়া শুরু করলো হাসিমের, এই বিভিন্ন রকম কথাবার্তা। কিন্তু তার কাছে বেশ অবাক লাগতেছে যে সে এই ফার্স্ট আসছে এখানে, এত কথা শুনছে এখানকার সম্বন্ধে, সে অবাক হচ্ছে। এবং সে হাঁটতেছে যে সামনে দেখতেছে যে রাস্তাটা যে এই পাকা রাস্তার উপরে জন্মায় গেছে ঘাস টাস অন্যরকম অবস্থা, এবং বড় বড় গাছগুলো যে দেখতেছে, অনেকগুলো গাছ লাগানো বড় বড়, এগুলোর পায়ে যে যাচ্ছে, এবং এইখানে মনে হচ্ছে যে তাপমাত্রা কয়েক গুণ কমে গেছে। খোলা জায়গায় তাপমাত্রা যেরকম ছিল, এই জায়গায় মনে হচ্ছে যে টেম্পারেচারটা আরো কমে গেছে, আর একটু জমাট বাঁধা, মানে এতক্ষণ যে বাতাসের একটা ফ্লো পাচ্ছিল সেই ফ্লোটা নাই, মনে হচ্ছে যে জমাট বাঁধা টেম্পারেচার, কেমন জানি। আর এই বৃষ্টিটা এতক্ষণ যেমন বাড়তেছিল কমতেছিল, এখন মনে হচ্ছে টিপ টিপাটি ফিস ফিসা নিয়ে একটা বৃষ্টি জায়গাটার ভিতরে। যাই হোক, হাসিমের কাছে একটু মানে অন্যরকম লাগতেছে। তো সে হাঁটতে হাঁটতে আরো সামনে যে একটা পুরা ভৌতিক অবয়ব তার চোখে পড়লো, মানে ভৌতিক অবকাঠামো, মানে একটা বিল্ডিং, সেই বিল্ডিংটা দেখেও সে একদম মানে অন্যরকম হয়ে গেল। বিশাল একটা বিল্ডিং, জমিদার বাড়ি, সে বুঝতে পারতেছে এটাই হচ্ছে সেই জমিদার বাড়ি। এবং এটা মানে মোট হতে দুই তালা, কিন্তু ফ্রিওয়ে পিলার দেওয়া, সামনে উচ্চতা বর্তমান সময়কার দালানের বা সেই সত্তরের দশকের সেই সময়কার দালানের প্রায় চার তালার সমান হবে, দুই তালা এত এত উঁচু আর কি, ফ্রিওয়ে পিলার দেওয়া সামনে, এবং বিশাল বিশাল দরজা জানালা দেখা যাচ্ছে এখান থেকে, মানে একটা ভৌতিক অবকাঠামো। আর আকাশের আলো এসে পড়ছে সেটার, মানে আলোতে মানে জিনিসটাকে চরম রকমের ভৌতিক মনে হইতেছে। এবং সেই বিল্ডিং এর আশেপাশে লতা পাতা ছেয়ে গেছে গাছপালা, মানে পিলার মিলার দিয়ে, বেশ ভীতিকর। হাসিমের কাছে একটু অন্যরকম লাগা শুরু করলো সে যখন দেখলো বিল্ডিংটা। তো পাশ দিয়ে আসতেছে, সে খোলা জায়গাটায় বের হয়েছে যেখানে সেই বিল্ডিং এর যে মূল আগিনাটা, এই সময় প্রচন্ড জোরে হঠাৎ বৃষ্টি নামলো, মানে সেই বৃষ্টির লেখাজোকা নাই, বড় বড় ফোঁটা, এক একটা ফোঁটা গায়ে ঢুকে যাচ্ছে। হাসিমের পক্ষে আর ওখানে বৃষ্টিতে দাঁড়ানো সম্ভব হলো, সে দৌড় দিয়ে একেবারে বিল্ডিং এর ভেতরে ঢুকে গেল, ওই সামনের যে অংশটা মধ্যে ঢুকে গেল। ঢুকে দেখতেছে ঝুম বৃষ্টি পড়তেছে সামনে, মানে একেবারে দেখার মতো না, মনে হয় সব ভেঙে চুরে ফেলবে এরকম। আর কড়কড় কড়কড় শব্দ বাজ ডাকা শুরু করলো, মানে কঠিন একটা অবস্থা। তো হাসিম আর কোনো কথা না বলে সে আস্তে করে ব্যাগটা নিয়ে এক কোনায় যেয়ে ঠায় দাঁড়াইল দেয়ালের সাথে পিট হেলান দিয়ে, চিন্তা করতেছে কি করবে, তার মাথার মধ্যে কিছু কাজ করতেছে না যে সে এখান থেকে কিভাবে যাবে। এই সময় হাসিম শুনল কে যেন কথা বলতেছে, হাসতেছে, হাসির কণ্ঠ, মানে মেয়েলি কণ্ঠে যদি কেউ হাসে সেরকম হাসির শব্দ, আর কথা বলতেছে ফিস ফিস করে। তো হাশেমের কাছে একটু অন্যরকম লাগা শুরু করলো যে কি একটা অবস্থা, কে হাসে, এই জমিদার বাড়িতে পেতনি নাকি, সে পেতনির কথা সে শুনছে আগে, সেরকম কিছু কি। তো মানে সে একটু ভয় পেয়েছে, মনে মনে দোয়া পড়া শুরু করলো হাশেম যে মানে কিছু এরকম আবার সামনে পড়লে তো ভয়ই পাবে সে। তো দোয়া পড়তেছে মনে মনে, হঠাৎ হাশেমের চোখে পড়ল এই যে সামনে যে যে আঙ্গিনাটা আর কি, যেখানে বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির মধ্যে কিছু একটা মুভ করে যাচ্ছে সামনে, যে মানে কেউ একজন চলে যাচ্ছে এরকম মনে হলো তার কাছে। তো সে ভালো করে দেখার চেষ্টা করলো যে এই মাথাটু ওই মাথা গেল, হেঁটে খোলা প্রান্তরের এই মাথা থেকে ওই মাথা গেল, আবার ওই মাথাতে এই মাথা আসতেছে। একটু ভালো মতো সে তাকানোর চেষ্টা করতে হঠাৎ করে আকাশে বাজ পড়ল, বাজের আলো এসে দেখলো, বিজলির আলোতে সে দেখলো লম্বা লম্বা দুইটা পা হেঁটে পার হয়ে যাচ্ছে পুরো উঠানটা, এবং পা গুলা মানুষের পা, মানে মেয়ে মানুষের পা বোঝা যাচ্ছে, মেয়ে মানুষের পা দেখলে তো বোঝা যাচ্ছে মেয়ে মানুষের পা, দুইটা পাই শুধু লম্বা লম্বা দুইটা পা, দুইটা পা বৃষ্টির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে পার হয়ে যাচ্ছে, আর কোন পায়ের কিন্তু আর কিছু দেখা যাচ্ছে না, পাটাই এত উঁচু, একটা মানুষের থেকে উঁচু পাটা, মানে উপরের অংশ আর কিছু দেখা যাচ্ছে না, দুইটা পা শুধু বৃষ্টির মধ্যে হেঁটে এই পাশে গেছিল, এখন এই পাশে আসলো। মানে হাশেম এত ভয় পেয়েছে সে ওখানে থাকতে পারে, সে ওখান থেকে তাড়াতাড়ি দৌড় দিল এবং দিক বিদিক শূন্য হয়ে দৌড় দিয়ে সে ঢুকে গেল একটা কামরার ভিতরে। কামরার মধ্যে ঢুকেই তার পুরা দম বন্ধ হয়ে গেল, কারণ তার কাছে মনে হচ্ছে সে যে কামরায় ঢুকছে ওখানে কেউ একজন আছে, মানুষ আছে, এবং মানুষ থাকলে যেটা উপস্থিতি পাওয়া যায় না, একটা রুমে ঢুকে মানুষ দেখলে সেরকম একটা উপস্থিতি আছে। হাশেমের কাছে জানি কেমন লাগা শুরু করলো, অন্ধকার একটা কামরা এটার মধ্যে ঢুকছে, মনে হচ্ছে মানুষ আছে এখানে। এবং একটু পরে সে ওই পাশ থেকে সে ফিসফিস শব্দ শুনতে পাচ্ছে, ফিসফিস শব্দ, হাশেম বুঝতে পারতেছে না কে কার সাথে কথা বলছে বা ফিসফিস করে কথা বলতেছে অন্ধকার কর্নারে। হাশেম প্রচন্ড রকমের ভয় পেয়েছে, প্রচন্ড রকমের ভয় পেয়েছে সে, যে মানে কে কথা বলে এখানে। ভয় ভয়ে সে তাড়াতাড়ি দরজার দিকে যাওয়ার চেষ্টা করলো, মানে আবার বের হয়ে যাবে ওইখানে। সে একটু আগে যা দেখছে সেটাও চিন্তা করতেছে, কিন্তু চিন্তা করলো যে এখানে এখানে অন্য কিছু আছে, ভয়ঙ্কর কিছু আছে। সে দরজার দিকে যখন বের হয়ে যাচ্ছে তখন পিছন থেকে শুনতেছে এই ফিসফিসে কণ্ঠে একজন আরেকজনকে বলতেছে, কেউ ফিসফিস করে, ফ্যাসফ্যাসা ফিসফিস কণ্ঠ, কিন্তু একজনকে বলতেছে কাঁচা হলদিটা নিয়ে নে, কাঁচা হলদিটা নিয়ে নে। আর ওই পাশে একজন বলছে না লগে মেহেন্দি আছে, পুড়ে যাব, মেহেন্দি আছে। তো মানে সে মানে তখন বুঝতে পারলো তার সাথে ব্যাগে কাঁচা হলদি আছে, মেহেন্দি আছে, এটা কেউ বুঝতে পারছে এবং এগুলো কেউ চাচ্ছে বা এগুলোর দিকে নজর পড়ছে কেন। তো সে বুঝলো এটা খারাপ কিছু। তো সে ভয়ে ভয়ে তাড়াতাড়ি ঘরের থেকে বের হয়ে আসলো। ঘরের থেকে বের হয়ে এসে দেখতেছে উঠানের দিকে চোখ পড়ছে, সেই যে সেই রাতের আলো আর কি, আলো আধারি, সেটার মধ্যে দেখা যাচ্ছে কেউ নাই এখন, একটু আগে যে দুটা পা দেখছিল। এর মাঝে তার কাছে মনে হইল যে হঠাৎ করে একটা শব্দ হলো তার এই পাশের রুমে, মনে হলো ভারী কিছুকে ঘটাং করে ফেলছে সেখানে, মানে কেউ যদি ফেলে দেয় ভারী কোনো জিনিস যেরকম শব্দ হয় সেরকম। তারপরে মনে হলো কেমন কিচকিচ কিচকিচ শব্দ, মানে কণ্ঠ দিয়ে কেউ কিচকিচ করতেছে, ইঁদুরের মতো কণ্ঠে যদি কথা বলে সেরকম কিচকিচ শব্দ, কিন্তু কথার মতো বলার চেষ্টা করতেছে। হাশেমের কাছে খুবই ভয় লাগলো, হাশেম আসলে ভয়ে এখন সে মানে চিন্তা ভাবনা করতে পারতেছে না, মানে তার মাথা কাজ করতেছে না। তো হঠাৎ তার চিন্তা হলো এখান থেকে আমার বেরোইতে হবে কোনোভাবে, এবং সে একটা জিনিস বুঝতে পারছে, তার যে এই তার হাতে যে কাঁচা হলুদ আছে, মেহেন্দি আছে, এগুলোর দিকে চোখ পড়ছে, আর মেহেন্দিকে কোনো কারণে এরা ভয় পাচ্ছে, মেহেন্দির জন্য কাঁচা হলুদ নিতে পারতেছে না তার কাছ থেকে, এটাই সে শুনছে ফিসফিস শব্দে। তো সে তাড়াতাড়ি প্রচন্ড ভয় থাকা সত্ত্বেও সে একটা কাজ করলো, তার বোতলের মধ্যে সে খেয়াল করলো তার ব্যাগে কিন্তু কেরোসিনের বোতল আছে। সে তাড়াতাড়ি তার ছাতার যে কাপড়গুলা এক হাত দিয়ে সে বসে পড়লো, আগে মাটিতে বসে এক পাশে সে ছাতার কাপড়টারে পেঁচায় ছাতার সাথে বেঁধে ফেললো, যে শিখগুলারে ই করে আর কি একসাথে করে করে ওটা একটা কুণ্ডলির মতো বানাইলো উপরে। তারপর সে তার বোতল থেকে কেরোসিনের বোতল খুললো, খুলে কেরোসিন ঢাললো। তো কেরোসিনের মুখ আবার সে কেরোসিনের বোতলের মুখ সাবধানে বন্ধ করে সে তার পকেট হাতড়ায় তার রনসন লাইটার বের করলো। সে আবার শৌখিন ধূমপাই ছিল, শহর থেকে সে এরকম লাইটার কিনে আনছিল, সে রনসনের লাইটার, ফ্লুইড লাইটার, তো সেটা সে খুব যত্ন করে রাখতো তার ফতুয়ার পকেটে। তো সেটা বের করে সে সাবধানে লাইটার দিয়ে ছাতির মাথায় আগুন ধরায় দিল, ভিজা ছাতির কাপড়, কিন্তু কেরোসিন জ্বালানোতে কেরোসিন জ্বলে উঠছে, কেরোসিন জ্বলার ফলে একটু পরে তার সেই ছাতির কাপড়ও জ্বলে উঠল এবং একসময় দাউ দাউ করে জ্বলে উঠল, দাউ দাউ করে জ্বলে জ্বলা শুরু করলো মশালের মতো। তো তখন হাশেম চিন্তা করলো যে আমাকেই দ্রুত এখান থেকে সরতে হবে, কারণ সে পিশাচের পাল্লায় পড়ছে সে বুঝতে পারছে। তো আলো জ্বলার পরে চারিদিকটা অন্যরকম একটা পরিবেশ তৈরি হলো, কারণ জায়গাটা ছিল বৃষ্টি স্নাত বদ্ধ পুরানো জমিদার বাড়ি। সেই আগুনের দাউদাউ আলোতে যখন আলো কাঁপতেছে, সে দেখতে পাচ্ছে বেশ পুরনো দেয়াল, এগুলা দেয়ালগুলোর মধ্যে লতা পাতা ছেয়ে গেছে চারিপাশে, একদম অন্যরকম পরিবেশ এবং মানে স্যাঁতস্যাঁতে টাইপের একটা অবস্থা। তো সে তাড়াতাড়ি তার লাইটারটা আবার খুব সাবধানে রাখলো, কারণ সে এটা তার খুব পছন্দের জিনিস। রেখে সেই এক হাতে তার সেই ব্যাগও নিল, নিয়ে সে সামনে যাচ্ছে হেঁটে হেঁটে আস্তে আস্তে, এবং সে বুঝতে পারছে যে এই কাপড়টা পুড়ে গেলে কেরোসিনের বেশিক্ষণ কিন্তু টাইম থাকবে না। কাপড়টা পুড়ে যাওয়ার পরে তার লাঠিতে আগুন লাগবে, ছাতির যে লাঠি কাঠের সেটাতে আগুন লাগবে, এটা নিভে গেলে তার আগুন শেষ, তারপর শুধু লাইটার আছে। এভাবে তাকে যেতে হবে এবং বৃষ্টি তখন একদম মানে ই হয়ে গেছে, ধরে গেছে, মানে হালকা হালকা ফিনফিনে বৃষ্টি, এর মধ্যেই তাকে যেতে হবে। সে তাড়াতাড়ি জমিদার বাড়ির প্রাঙ্গণ থেকে নেমে গেল। নেমে গিয়ে সে সামনে যখন যাচ্ছে, দেখতেছে যে পথটা চলে গেছে ওই পাশে গাছপালা, এবং সেখানে মনে হচ্ছে হয়তো পেয়ারা টাইপের গাছ কিছু আছে ওই দিক দিয়ে, ওইরকম উচ্চতা মানে 10-12 ফিট উচ্চতা, সেগুলোর মধ্যে দিয়ে পথটা গেছে। তো সে ওই ব্যাগটা নিয়ে মোটামুটি দৌড়াই পার হওয়া শুরু করলো ওই জায়গায়। অলরেডি কাদা পানি হয়ে গেছে, কাদা পানির মধ্যে দিয়ে ছপচপ তার স্যান্ডেল মানে সেই নাগড়া খুলে চলে গেছে একদিকে। তো সে দৌড়ায় যাচ্ছে যাচ্ছে, তো এক জায়গায় যে তার কাছে মনে হল যে সেই যে গাছপালার মাথার মধ্যে কোন দুইটা জিনিস দাঁড়ায় আছে। তো দুইটা জিনিস সে সাবধানে, তার কিন্তু ওই মানে কাপড় প্রায় জ্বলে শেষ হয়ে গেছে, সে আগুনটা সামনে বাড়ায় ধরলো, ধরে সে অস্পষ্ট ভাবে দেখলো যে দুইটা পা দাঁড়ায় ছিল ওইখানে, পার মালিককে দেখা যায় না, পা গুলো অনেক উঁচা, সে পা দুইটারই উচ্চতা হবে 8-10 ফিট এবং তার উপরের অংশ দেখা যায় না, দুইটা মেয়ে মানুষের পায়ের মতো এরকম। সে দুইটা আবার সরে গেল সে আগুনটা বাড়ায় ধরার পরে। এই দৃশ্য দেখে হাসেম প্রচন্ড রকমের ভয় পেয়েছে আর কি, ভয় পেয়ে সে আসলে মানে তার মাথা কাজ করতেছে না ঠিক মতো। তো সে ওখানে দাঁড়ায়, একটা জায়গায় দাঁড়াইছে, যে জায়গায় দাঁড়ালো সেখানে জায়গাটার মধ্যে সামনে একটু শুকনা মাটি আছে, সে ভয় চিৎকার করে বলল যে তোদের আমি এই হলদি দিব না। এখন সে হলদি কিন্তু সে নিচে তার স্ত্রীর জন্য, তার খুব জিদ লাগছে যে এইটার উপর কেন চোখ পড়ছে। সে রাগের চোটে সে সে বোতল সেই ব্যাগ ছালার ব্যাগের ভিতর থেকে সে কেরোসিনের বোতলটা বের করে পুরা ব্যাগের উপর কেরোসিন ছিটায় সে তার হাতের ছাতি দিয়ে দিল, আগুন ধরা এখানে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো, কেরোসিনে ধরছে, ভিজা ব্যাগ হলো, সে ব্যাগটাও একসময় আগুন ধরে গেল, ওই জায়গায় একটা কুণ্ডলী আগুনের একটা পুরা ই তৈরি হয়ে গেল, বেশ বড় কুণ্ডলী। এই ফাঁকে সে দৌড় দিল এখান থেকে, সে বুঝলো যেখানে আগুন আছে এখানে হয়তো কিছু আসবে না, তো দৌড়াইতেছে, সে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, সে ওই জায়গাতে একদম সোজা দৌড়াইতে দৌড়াইতে গাছপালা এবং পিছনে আগুন দেখতেছে, পিছনে আগুন জ্বলতেছে এবং তার পিছনে কিছু নাই সে বুঝতে পারছে। তার হাতের যে ছাতির লাঠি সেই কাপড় নিভে গেছে আগুন, কাঠের মধ্যে কিছুটা আগুনের মতো আছে, এরকম কয়লার মতো হয়ে আছে, যাই হোক ওইটা নিয়ে সে দৌড়াইতেছে। তো দৌড়াইতে 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 কিন্তু সে তো এখন এই পারে, সে চিন্তা করছে যে আমি এই গ্রামের মূল রাস্তায় বেরোলে আমি যদি আবার উত্তর দিকে দৌড়াইতে থাকি হয়তো আমার গ্রাম পেয়ে যাবো আর কি। তো দৌড়াইতে দৌড়াইতে একসময় সে রাস্তা পাইছে, রাস্তা পেয়ে সে ঝেড়ে দৌড়াচ্ছে ওখানে এবং অনেক দূর সে দৌড়াইতেছে, দোয়া পড়তেছে মনে মনে, দৌড়াচ্ছে দোয়া পড়তেছে দৌড়েছে। তো সে একটা জায়গায় এসে একটা জায়গা পাইল যে সে বুঝতেছে যেটা তাদের গ্রামের অংশ, যেখান থেকে তাদের গ্রামের অংশে ঢুকে যাবে সে বুঝতেছে। ওই জায়গায় এসে দেখলো যে ওইখানে রাস্তাটা নিচু ছিল, ওইখানে বেশ পানি জমে গেছে। তো পানিটা মনে হয়তো সে আন্দাজ করতে পারতেছে এখান থেকেই, তার কাছে কিন্তু এখন ব্যাগট্যাগ কিছু নাই, ওই যে বোতল টোতল কিন্তু ওখানে ফেলে দিয়ে আসছে, তার ওই ফ্ল্যাশ লাইট সুদ্ধা কিন্তু ওখানে জ্বলে গেছে, সেই সে কিন্তু আর ইসের সময় তার ফ্ল্যাশ লাইটও বাইর করে নাই, মানে তার যে টর্চ লাইট বাইর করবে তাও করে নাই। তার কাছে এখন শুধু ওই লাঠিটা আছে, লাঠিটা এখন নিভে গেছে, পানি নাই, হাতে লাঠিটা আছে ভয়ে, আর তার ওই পকেটে তার টুকিটা কি জিনিস। সে চিন্তা করতেছে যে আমি এটুক জায়গায় কি বুক সমান পানি দিয়ে পার হবো নাকি। এই চিন্তা করতে করতে হাসিম পানিতে নেমে গেছে, তো পানিতে নেমে বেশ খানিকটা চলে আসছে সে, মানে রাস্তাটা বেশি বড় না, এই 10 ফিটের মতো হবে, 10-12 ফিট তো আসছে, তার বুক সমান প্রায় পানি। এই সময় সে পানির পিছনে শব্দ পেল, পানির পিছনে শব্দ পেল, সে আস্তে করে পিছনে তাকাইছে, এখন পিছনে তাকায় সে আবছালতে মনে হচ্ছে কিছু একটা তার পিছনে পিছনে আসতেছে পানিতে। সে দ্রুত হাঁটা শুরু করলো, দ্রুত পানিতে আরো দ্রুত, পানির মধ্যে যত দ্রুত যাওয়া যায় আর কি। এই এক পর্যায়ে সে হঠাৎ করে ফিল করলো তার পা কেউ চেপে ধরছে পানির নিচে এবং তাকে টান দিছে। তো সে পানির নিচে চলে গেল, যাওয়ার আগে সে শুধু উপর দিক তাকায় মানে খুব জোরে দোয়া পড়লো আর কি, দোয়া পড়ে মানে খুব জোরে চিৎকার করে একটা দোয়া পড়লো, পড়ে পানির নিচে সে মনে মনে সে একটা সুরা পড়ছে, সুরা ইখলাস পড়তেছে, খুব মানে মনে মনে পড়তেছে এবং আল্লাহর কাছে বলতেছে আমাকে বাঁচাও। তো এই সে যখন খুব খাস দিলে সে মনে মনে চিন্তা করছে, সাহায্য চাইছে, এই সময় মনে হলো তার পায়ের যে এইটা আলগা হয়ে গেল, তার পা যে ধরে রাখছিল এটা আলগা হয়ে গেল, সে ভস করে ওখানে ভেসে উঠছে। আবার ভেসে উঠে সে তাড়াতাড়ি মাথা উপর দিকে মানে হাছড়ায় পাছড়ায় সে খালের এই পারে উঠছে, উঠে দৌড়ানো শুরু করলো, মানে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়ানো শুরু করলো। দৌড়াইতে দৌড়াইতে এক সময় মানে এবং এর মধ্যে সে দোয়া পড়তেছে, মনে মনে দোয়া পড়তেছে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতেছে বারবার। তো একেবারে কায়মন বাক্যে সে সাহায্য চাইতেছে আর কি। এভাবে করতে করতে এক সময় সে বুঝতে পারলো সে তার বাড়ির কাছাকাছি চলে আসছে, মানে একেবারে তার দম যায় যায় এরকম অবস্থা। তাই এক পর্যায়ে যে সে এসে তার বাড়ির দরজা বুঝতে পারলো যেটা তার বাড়ির দরজা, সে বাড়ির দরজার উপরে সে ঢিম করে পড়ল। তো গভীর রাতের মধ্যে এইভাবে এসে শব্দ হয়েছে তার বাড়িতে, তার স্ত্রী মা দুজনে অপেক্ষা করতেছিল। তারা তাড়াতাড়ি হারিকেন নিয়ে আসছে গেটের সামনে, এসে তাড়াতাড়ি এসে দেখে যে আসলে ওই হাশেম বেহুশে পড়ে আছে আর কি। তো তারপর নাকি তারা হাশেমকে বাসার ভিতরে নিয়ে গেছিল, বাসাকে বাসার ভিতরে নিয়ে তাকে শুশ্রূষা করছে এবং সে ওই দিন রাতে তার হুশই ফিরে নেই। তো পরদিন যখন তার হুশ ফিরে দিনের বেলা, হাশেমের অনেক আকাশ পাতাল জ্বর ছিল এবং সে প্রলাপ বকতেছিল। তো তখন তার বাবা, তার মা, তার স্ত্রী তার সেবা করতে থাকে এবং তারা খবর দেয় পাশের বাড়ির মানুষকে, তারা আবার এখান থেকে হুজুর নিয়ে আসে। তো হুজুর এসে দেখে হাশেমকে বলে যে এই ছেলে নিশ্চয় ভয় পাইছে কোনোভাবে, যেরকম আপনারা বললেন যেভাবে আসছে বাসায় এইরকম ভাবে আসলে ভয় না পেলে হয় না, তো ভয় পেলে সাধারণত সে এরকম একটা ট্রমাতে থাকতে পারে। যাই হোক, ওর পুরোপুরি হুশ আসলে শুনতে হবে ওর কাছ থেকে। তার আগে তাকে দোয়া পড়ে দিচ্ছে এবং আপনারা তাকে শুশ্রূষা করেন, পারলে তার ওখানে গ্রামের কোনো কবিরাজনে আগে তার অন্য কোনো ওষুধ লাগে নাকি দেখেন। তো এরকম দেখতে দেখতে হুজুর দোয়া দুরুদ পড়ে থাকেন, এই সময় নাকি হাশেমের আস্তে আস্তে একটু হুশ আসে, মানে সে একটু স্বাভাবিক হয়। তো সে বলা শুরু করে হুজুরকে যে কি হয়েছে তার সাথে। তো হুজুর শুনে বলে যে আসলে ব্যাপারটা হয়েছে কি, যে সে আসলে কোন খারাপ জায়গাতে আসতেছিল, ওই জমিদার বাড়ি ওইসব জায়গায় খারাপ জিন থাকে। কারণ হুজুর বলছেন যে তিনি তো জানতেন ওই জমিদার বাড়ি সম্বন্ধে, বলছে ওই জায়গার যিনি জমিদার ছিলেন তিনি ওখানে অনেক কালো জাদুর চর্চা করতেন, এমনকি বলিও দিতেন ওইখানে। তো সুতরাং ওইখানে খারাপ জিনিস থাকা স্বাভাবিক, হ্যাঁ ওইটা খারাপ জিনদের ওইটা জায়গায় ওইটা। তো ওখান থেকে গভীর রাত্রে এবং ঝড় বৃষ্টির রাত্রে আসতেছিল, কিছু এই জন্যই দেখছে দেখে ভয় পাইছে। তো ওই যে প্রথম ও যে ওখানে যে দোয়া পড়ছে, দোয়াতে একটা জিনিস আর মেহেদি জিনিসটা হয়েছে কি, মেহেদির কথা বললো যে মেহেদি অনেক সময় আসে, অনেক জিন্দা আসে মেহেদির কাছে আসে না, মেহেদি গাছের কাছে বা মেহেদির রংটাকে তারা পছন্দ করে না, মেহেদি গাছের প্রতিও তাদের একটা অ্যালার্জি থাকে, যেরকম বরই গাছের প্রতি ওরকম আসে। তো তিনি বলেন যে লেবু গাছের প্রতিও আসে। তো হুজুর বলেন আর কি যে এরকম ব্যাপার স্যাপার আছে যেটা শোনা যায় আর কি, বিভিন্ন আরব দেশের কথাতেও শোনা যায়। হুজুর বলেন যে এটার ওরকম এভিডেন্স নাই, বাট যেটা নাকি আরব দেশ থেকে এই কথাটা আসছে মূলত, তো হইতে পারে সেটার সাথে হয়তো কোনো সম্পৃক্ততা আছে, এর জন্য তাকে ওই সময় ক্ষতি করতে পারেনি আর সে আগুন জ্বালায় দিছে, দোয়া পড়তেছিল। এখানে দোয়াটা হচ্ছে সবচেয়ে বড় তার প্রোটেকশন। আর ওই যে ও পানিতে যখন নাকি ওকে হয়তো মেরে ফেলতে চাইছিল পানিতে চুবায়, তো ও যেহেতু দোয়া পড়তে পারছে ওই সময়, সুরা পড়তে পারছে, এই জন্যই ওকে আর কিছু করতে পারে নাই, ওকে তখন মানে ছেড়ে দিতে হয়েছে। আর ওই দোয়া পড়াতেই সে ওখান থেকে ছুটতে পারছে, আল্লাহ চাইছিল তার হায়াত থাকবে এজন্য সে চলে আসতে পারছে এখানে। তো যাই হোক, সে ভয় পেয়েছে অনেক। তো মোটামুটি হাশেম নাকি এরকম কয়েকদিন অসুস্থ ছিল, তার শরীর টরীর ভেঙে গেছিল। তো তারপর আস্তে ধীরে সে আবার সুস্থ হয়। তো তাদের ওখানকার সেই পুল নাকি পরবর্তীতে অনেক শক্তপোক্ত করে তৈরি করা হয়, একদম মানে কাঠের পুল তৈরি করা হয় যাতে এরকম পুল ভেঙে না যায়। তো এই ছিল হাশেমের ঘটনা যেটা আমাদের কাছে শেয়ার করলেন সাজ্জাদ। আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে, আমি এই ধরনের অ্যাডভেঞ্চারাস ঘটনা গ্রাম বাংলার বেশ পছন্দ করি, আমার কাছে বেশ লাগে, আমার মনে হয় যে আমি আমার চোখের সামনে সেটা দেখতে পাচ্ছি। তো সুতরাং আমি ঘটনাটা পড়ার সময় বেশ এনজয় করেছি এবং শেয়ার করার সময় কল্পনায় বেশ এনজয় করেছি। যদিও আমি বেশ অসুস্থ, বেশ কষ্ট হচ্ছিল মাঝে মাঝে, তবে আমি বেশ এনজয় করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আমাদের কাছে জানানোর মতামত জানানোর মাধ্যম হচ্ছে আপনি কমেন্ট করে জানাতে পারেন, কমেন্ট অবশ্যই আমরা চাই, কারণ কমেন্ট করলে কিন্তু আমাদের রিচ বাড়ে। আর আপনি ইমেল করে আমাদের জানাতে পারেন, আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে adbhuture@gmail.com which is odbotoore@gmail.com। এখানে মতামত ছাড়া পাঠিয়ে দিন আপনার সাথে ঘটা কোনো ঘটনা, অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, অথবা আপনার এলাকার কোনো মিথ বা লেজেন্ড শেয়ার করে ফেলতে পারেন আমাদের কাছে। যদি আপনার নিজের এলাকার না হয় অন্য এলাকারটাও পাঠিয়ে দিতে পারেন। আর অন্য কারো ঘটনা পাঠানোর সময় অবশ্যই সেই মানুষের কনসার্ন নিয়ে পাঠাবেন, আর যদি ঘটনা মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলব। তো এখন আর সময় নষ্ট না করে চলে যাব পরবর্তী ঘটনায়, আমি চলে যাব কয়েক সেকেন্ডের জন্য। আর তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছি আরো একটি ঘটনা নিয়ে, ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও চলে এলাম অদ্ভুতরেতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরও একটি ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন ঢাকা থেকে ডাক্তার বৃষ্টি। এবং তিনি তার অফিসের একজন কর্মচারীর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করি। তা আমি চলে যাব ডাক্তার বৃষ্টির পাঠানোর ঘটনায়। ডাক্তার বৃষ্টি কোন একটি ক্লিনিকে তিনি ইনভলভ আছেন, সেই ক্লিনিকে তিনি বসেন এবং তার এখানে অনেক এমপ্লয়ীদের মাঝে একজন এমপ্লয়ী আছে যার নাম মোসাদ্দিক, এবং তিনি মোসাদ্দিকের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। আমি চলে যাচ্ছি মোসাদ্দিকের ঘটনায়। মোসাদ্দিক গত বছরে কোন একটা সময় একটা মেডিকেল টিমের সাথে, মানে মেডিকেল টিম বলতে মানে যারা বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় এনজিওর সাথে গিয়ে কাজ করেন, এই চিকিৎসা ওষুধ এইসব প্রোভাইড করেন, তো এরকম একটা টিমের সাথে মোসাদ্দিক যায় এবং সেটা উত্তরাঞ্চলের কোন একটা জেলার কোন একটা চরাঞ্চল সেখানে যায়। এবং জায়গাটা হচ্ছে এরকম, সেখানে মানে গ্রাম, গ্রামটার পাশে বিস্তীর্ণ মানে বনাঞ্চল আছে, বেশ গাছ গাছালি, বেশ পুরো একটা বেশ বড় বনাঞ্চল আছে দ্বীপের মতো আর কি, চরের মতো। এবং তার পাশে একটা খাল, সেই খালটা বেশ গভীর না, বাট খালটা দেখা যাচ্ছে যখন জোয়ারের পানি আসে তখন বেশ ভরে যায়, নদী থেকে পানি চলে আসে এখানে। আর তার পাশে বিশাল চর, সেই চর আবার অনেক বড়, একেবারে ধুধু চর, সেখানে সেখানে চাষ হয় বিভিন্ন রকম বাদামের চাষ ইত্যাদি ইত্যাদি অনেক হয়। তো ওখান থেকে মানুষ শহরে আসে কম, তো বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে এনজিওর মানুষজন যারা আছে, যারা এসব মেডিকেল টিম করে বা মেডিকেল ট্যুর করেন, তারা যান সেখানে গিয়ে সাহায্য বা জিনিসপত্র নিয়ে যান তাদের কাছে এবং তাদের সাথে সেসব জায়গায় হেল্প প্রোভাইড করে আসেন। এরকম একটা টিমের সাথে মোসাদ্দিক গিয়েছিল, যেহেতু সে সেখানের ওষুধের স্টোর কিপার ছিল শহরের ক্লিনিকে এবং এটা তার অভিজ্ঞতা বেশি, তাকে মাঝে মাঝে সেসব টিমের সাথে তিনি যেতেন এবং এগুলো কাজ করতেন আর কি। তো গত বছর যখন তিনি গিয়েছেন সেই সময়টায় সেরকম একটা বেশ মোটামুটি ভালোই ছিল তখন, কেবল মানে শীত চলে গেছে, মানে বসন্তের সময় এরকম একটা সময় আর কি। তো সেখানে গিয়ে কাজ করছেন, সবাই সবকিছু প্রোভাইড করছেন, সারাদিন তাদের ক্যাম্প চলছে, মেডিকেল ক্যাম্প। এবং সন্ধ্যার পরে দেখা যাচ্ছে যে বেশ খানিকটা ফ্রি সময়, তো দিনের বেলা মোসাদ্দিক গ্রামের মানুষদের সাথে অনেক ভালো সময় কাটিয়েছেন, গল্প গুজব করেছেন, কারণ সেখানকার মানুষরা অনেক ফ্রেন্ডলি এবং সহজ সরল। আর মোসাদ্দিকও তাদেরকে ওষুধ টষুধ বুঝাই দিতেন, এই কারণে তার সাথে বেশ গল্প গুজব হইত। তো অনেকে তাকে বলছে যে ঘুরে দেখাবে চর, তো মোসাদ্দিক তাদের সাথে বলছে যে আচ্ছা আমাদের কাজ শেষ হোক, সন্ধ্যার পরে বেরোবো। তো এরকম গ্রামের কয়েকজন ইয়াং ছেলেপেলের সাথে সে বেরোয় সন্ধ্যার পর এবং পুরো জায়গাটা দেখে ঘুরে ঘুরে। তো তার কাছে অনেক মানে খুব সুন্দর লাগে, কারণ ওয়েদার খুব সুন্দর ছিল সেই সময় এবং জ্যোৎস্নার আলো এসে পড়তেছে চারিপাশে, একেবারে দেখা যাচ্ছে যে চরের যেসব জায়গায় মানে বালিময় জায়গা সেসব জায়গায় একদম চাঁদের আলো পড়ে চকচক করতেছে। তো মোসাদ্দিকের কাছে মনে হচ্ছিল যে এটা মরুভূমির মতো এরকম লাগতেছিল, যে অনেকটা মরুভূমিতে চাঁদ উঠলে যেরকম মানে অসাধারণ সৌন্দর্য। তো সে ওই সেই গ্রামের যারা ছিল আর কি চরের লোকজন তাদেরকে বলে যে চলেন আরো সামনে যাই, কিন্তু তারা আর সামনে যেতে চায় না। তো মোসাদ্দিক বললো কেন আর সামনে যেতে, কি সমস্যা? না সামনে সমস্যা আছে, ওইদিকে যাওয়া যাবে না, ওই পাশে তো ওই যে খালের ওই পারে ওই জায়গায় আছে বনাঞ্চল, আবার এখানে যেমন চার চর দেখতেছেন ওই পাশে গেলে আবার বনাঞ্চল, ওই জায়গা খারাপ, ওখানে রাত্রেবেলা আমরা যাই না, আর এমনিও রাত হয়ে গেছে, চরে এত রাত আমরা জাগনা থাকি না, আমাদের কাজ আছে সকালে। তো এই বলে তারা মোসাদ্দিককে বলে চলেন জায়গা। তো মোসাদ্দিকও ফিরে আসে, তাদের সাথে কিছু করার নাই, কারণ তাকেও আবার সকালে এই ক্যাম্পের কাজ শুরু করতে হবে। তো মোসাদ্দিক চিন্তা করে যে আমি ঘুরবো আর কি, আজকে দোরা দেখাই দিল, আমার আর এমন না যে তাদের সাহায্য লাগবে সবসময়। এবং সে দেখছে এই চরের মধ্যে অনেক ঘোড়া আছে, এগুলো সে খেয়াল করছে, তো তার খুব শখ ছিল যদি কোনো ঘোড়া নিয়ে সে একটু যেতে পারত এদিক ওদিক, এটাও তার শখ ছিল। কিন্তু এই রাতের বেলা তারে ঘোড়া দিবে কে হাঁটার বা ঘোড়ার জন্য? যাই হোক, এরকম মোটামুটি সে এগুলো দেখে সে চলে যায় তাদের সাথে, গিয়ে রাতের বেলা তার মতো ঘুমায় সে আবার তার কাজে যোগ দেয়। পরদিনও সে একা একা বের হয়, ওদের সাথে আর বের হয়নি, একা একা, মানে যেহেতু তারা বেশি দূর যেতে চায় না। তো মোসাদ্দিক মোটামুটি একা একা পরদিন হেঁটে অনেক দূর পর্যন্ত চলে আসে, এই মানে চরের প্রায় কাছাকাছি, মানে যেখান থেকে বালি আলি শেষ হয়ে গেছে, মানে এক পাশে তো এখানে নদীর মতো ঢুকছে, নদীর থেকে খাল ঢুকছে, তো ওই পর্যন্ত সে প্রায় চলে আসে হেঁটে 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 এসে দেখে এদিক ওদিক। কিন্তু এখানে একা একা এসে তার কাছে বেশ ভয় লাগে, মনে হয় যে পুরা খাখা করছে, কারণ কোনো মানুষজন তার সাথে আসে নাই, রাত হয়েছে, পুরা খাখা করছে, একটু ভয় লাগে, কারণ এই পাশ থেকে দেখা যাচ্ছে যে ওই চরের পানি, ওইখানে খালের পানিটা একটু কমে গেছে, আর ওই পাশের গাছগাছালিগুলো পুরো খাখা করতেছে, যদিও চাঁদের আলো পড়ছে। তো মোসাদ্দিক চিন্তা করে যে যাক, কালকের পরে হচ্ছে আমাদের সেই দিন, আর এরপরে আমরা চলে যাব আর কি। তো দেখি এরপর দিন দেখি কি অবস্থা, আর দেখি কোনো ঘোড়া ম্যানেজ করা যায় নাকি। তো সে ফিরে যায়। তো দিনের বেলা সে ওখানকার একজন গ্রামের লোকরে বলে যে ভাই, যদি একটা ঘোড়া ম্যানেজ করে দিতে পারতেন তাহলে মানে একটু ঘুরতাম আর কি, আপনাদের চটটা যাওয়ার আগের দিন শেষবার। তো বলে আমি ই দিব না আপনাদের, মানে ওটার জন্য কিছু টাকা পয়সা যা লাগে দিব না, আমি একটু ঘুরে দেখতাম আর কি। ঘোড়া নিয়ে ঘোড়া খুব শখ, এত সুন্দর মানে চর আপনাদের এত বড় এখান দিয়ে এসে। তো ওই লোক বলে আচ্ছা দেখি, মানে পারলে ম্যানেজ করবো না তাহলে দিব না আপনারে। তোমার সাথে আর কথাবার্তা এরপর আর হয়নি, সে ব্যস্ত ছিল সারাদিন, যেহেতু তাদের ক্যাম্প গুছায় নিতে হবে, পুরো ওখানকার ইনভেন্টরি আছে সবকিছু রেডি রেডি করে। তো ওই দিন মোটামুটি প্রায় সন্ধ্যা শেষ হয়ে যায়, তাদের পরে সন্ধ্যার পরে হয়ে যায়। তো সেগুলো শেষ করে সে ফ্রেশ হয়ে, সে যখন তার যে বাসায় যেখানে থাকতে হয় তাকে থাকার জন্য জায়গা দিয়েছে, ওখানে যখন আরো কয়েকজন থাকে, একটা ঢালাও ঘর আর কি। তো সেখানে গিয়ে হাত মুখ ধুয়ে সে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করে সে বাইরে আসে যে ওই লোক কি তাকে কোনো ব্যবস্থা করবে কিনা জানার জন্য। তো ওই লোকের বাসা সে চিনে, আর সেখান থেকে বেরোয় কোন দিক দিয়ে হেঁটে গেলে সামনে ওই লোকের বাড়ি পড়ে সেটা সে জানে। আর চরাঞ্চলে দেখা যাচ্ছে যে চরের ওই যে অংশটা ফাঁকা সেটা চাষাবাদের জন্য বেশ বড় ধুধু জায়গা, আর বাড়িঘরগুলো এক সাইডে সব ওই রাস্তার পাশ দিয়েই হেঁটে হেঁটে গেলে। তো সে চিনে ওই লোকের বাড়ি কই, আর তাদের সবারই ওই কাগজপত্র তো তার মেনটেন করতে হয়। তো সে হেঁটে হেঁটে যাচ্ছে, তো দেখতেছে অনেকেই ঘুমায় গেছে, ঘুমার মানে একদম মানে ঘুমের প্রান্তে চলে গেছে তারা সবাই, কারণ সকালে উঠবে সবাই। তো হাঁটতে হাঁটতে সে চলে আসে কত জায়গায় খেড়ের বড় ই রাখা, হাঁটতে হাঁটতে মানে খুব সুন্দর একটা চাঁদ উঠছে। তো হেঁটে ওই লোকের বাসার কাছ থেকে যখন গেছে, সে যে দেখতেছে লোকটার বাসার গেটের পাশে একটা কালো ঘোড়া দাঁড়ানো। তো সে মনে করছে যে আচ্ছা ঘোড়া মনে হয় আমার জন্যই আনছে, আমার জন্য এনে রাখছে। এবার ঘোড়াটা মোটা ভালো ভালো বলশালী মনে হচ্ছে, যে একটু ক্রস ঘোড়া মানে একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো বিদেশি ঘোড়ার মতো, মানে সাধারণত টাট্টু ঘোড়া যে ধরনের হয় সেরকম না। তো মোসাদ্দেক মনে করছিল হয়তো এখানকার কোন একদমই লোকাল টাট্টু ঘোড়া, সে যদিও কিছু ক্রস ঘোড়া দেখছে এখানে যেগুলো ক্রস করে একটু বিদেশি জাতের করা হয়েছে সেরকম ঘোড়া আছে, কিন্তু এইটা দেখে মনে হচ্ছে বেশ বলশালী একটু ঘোড়া, কালো ঘোড়া এবং দাঁড়ায় আছে এবং মাথায় এরকম নাড়তেছে। তো মোসাদ্দেক চিন্তা করলো যে ওই লোকের মানে ই নাকি মানে এনে রাখছে নাকি। তো সে হেঁটে হেঁটে ওই ঘোড়াটাকে ক্রস করে, ঘোড়াটাকে যখন ক্রস করতেছিল ঘোড়াটা কেমন যেন ঘর ঘর করতেছে তার দিকে। তো সে যখন নাকি ওই লোকের বাসার গেটের কাছে গেছে নাম ধরে ডাক দিবে, ওই সময় মনে হয় লোকটা পিছন থেকে তারে বসে এইদিকে, লোকটার কণ্ঠ পুরো শুনছে সে, এবং সে চিন্ত লোকের কণ্ঠ। তো শুনে মোসাদ্দেক পিছন ফিরে তাকাচ্ছে, তাকায় দেখে ঘোড়া দাঁড়ায় আছে, ওই ঘোড়ার ওখান থেকে শব্দ আসতেছে। তো চিন্তা করলো যে লোক হয়তো এখানে ঘোড়াটাকে রেখে এদিক ওদিক গেছে বা কোনো কাজে গেছে বা এই ঘরে ঢুকছে বা কিছু একটা। তো সে কিছুক্ষণ ঘোড়াটার সামনে যে দাঁড়াইল, তো মোসাদ্দেক কিন্তু দিনের বেলায় এমনি ঘোড়াতে চড়ছে এখানে, তো ঘোড়াতে চড়ার একটা অভ্যাস তার মোটামুটি সে হয়েছে, সে জানে যে ঘোড়াতে উঠে কেমনে টুকিটাকি, এবং ঘোড়াগুলার পিঠের মধ্যে তারা ছালা ছালা আছে বস্তার চট বিছানো থাকে দুইটা এরকম দিয়ে রাখে পাশে, এবং সেটা দিয়ে ওই বাধা থাকে পেটের কাছে সেটার মধ্যে দিয়ে উঠে তারা, আর এই দড়ি দিয়ে তারা লাগামের মতো বানায়। এগুলো খুব প্রফেশনাল না, ওই গ্রাম অঞ্চলে ওইটাই ওইভাবেই করে। তো সে দেখতেছে এই ঘোড়ার পিছনে পিঠে কোনো এরকম ছালা পরানো নাই, কিন্তু খুব অবাক হয়ে দেখতেছে যে ঘোড়ার পাশে মাটিতে এরকম ছালা বিছায় রাখা, ঘোড়ার পিঠে পরানো ছালা সেটা একদম মাটিতে রেখে দেওয়া। তো কিছুক্ষণ মোসাদ্দেক দাঁড়ায় আছে, ঘোড়াও বোঝা হচ্ছে যে পোষ মানা ঘোড়া, সে কোনো সাউন্ড করতেছে না। মোসাদ্দেক অনেক মানে একটু সাহস করেই সে ঘোড়ার গায়ে হাত দেয়, দেখে যে ঘোড়া কোনো ই করতেছে না, মানে উল্টাপাল্টা আচরণ করতেছে না, মানে স্বাভাবিক পোষা ঘোড়ার মতোই। তো সে ছালাটা নিয়ে পিঠের উপর বিছায়, দেখে সুন্দর করে বিছানা গেল, সেটা বাঁধেও বেঁধে সে আস্তে করে ঘোড়ার ওই ইসের মধ্যে পাড়া দিয়ে সে উঠে বসে ঘোড়াটার পিঠে, এবং সে দেখছে ঘোড়াটা খুব সাধারণভাবে অ্যাক্ট করছে তার সাথে। সে মানে এইভাবে যে ওজন দিয়ে উঠলো সে এত প্রফেশনাল তো কেউ না, কিন্তু ঘোড়াটা কোনো মানে তার সাথে নন কোঅপারেটিভ আচরণ করে নেই, সে পিঠে উঠতে পারছে। তো সে চিন্তা করলো আরে ঘোড়া কি ওই লোক রেখেই চলে গেল নাকি, হয়তো আমার জন্যই রাখছে। তো সে চিন্তা করলো আচ্ছা যাক পরে কালকে সকালে যাওয়ার আগে কথা বলবো না ওর সাথে, এটা কি দিব টাকা পয়সা দেখি। তো এই চিন্তা করে সে দেখে যে ঘোড়াটা কিন্তু বাধাও না কোনো কিছুর সাথে, খুব আশ্চর্যজনকভাবে এমনি বাধা ছাড়াই রাখা। তো সে ওই মানে দড়ি যেটা এরকম ছিল ওই দড়িটা গলার মধ্যে পরায় নিয়ে, এবং এই দড়িগুলো পরানো হচ্ছে একটু ডিফারেন্ট ভাবে পরানো থাকে, ঘোড়াটার মুখের কাছ থেকে এরকম একটা একটা ফাঁসের মতো দিয়ে এটা এসে ঘোড়াটার নাকের আরো উপর দিয়ে যে উপরে লাগে, এটাতে মানে ঘোড়ার কোনো ই হয় না আর কি, মানে মানে চোখ হওয়ার মতো হয় না, এটা ওরা বানায় নিচ্ছে এরকম ভাবে। যাই হোক সে ঘড়িটা ঘোড়া সেই রশিটাকেও কিন্তু সে পরাইছে, পরায় দেখতেছে যে মানে সুন্দর মানে কিছু নাই নিজে ধরার জন্য। সে যেভাবে হাঁটাইলো ঘোড়াটা হাঁটা শুরু করলো তাকে নিয়ে, খুব সুন্দর যাচ্ছে, এবং সে খুব মানে অন্যরকম ফিল করতেছে মোসাদ্দেক, কারণ যেহেতু মানে সে ঘোড়াতে ওইভাবে চড়ার তার কোন এক্সপিরিয়েন্স নাই, এই চড়ে এসেই সে দুই চারবার ঘোড়ার পিঠে উঠছে। আর এর আগে ওই যে কক্সবাজারে যে এরকম উঠছে ওগুলা তো একদম সামান্য কয়েক সেকেন্ডের জিনিস বা কয়েক মিনিটের অভিজ্ঞতা। যাই হোক, সে ঘোড়া নিয়ে সুন্দর যাচ্ছে গ্রামের পথে এবং সেই চাঁদের আলো পড়ছে, খুব ভাল লাগতেছে তার কাছে। সে চিন্তা করলো যে একটু দৌড়ানোর চেষ্টা করি, দেখি ঘোড়াটা দৌড়ায় কিনা। তো সে লাগাম ধরে একটু জোরে টান দিল, দেখলো যে ঘোড়াটা দৌড়ায় কিনা। দেখলো যে হ্যাঁ, ঘোড়াটা একটু দুলকি চালে ছুটতেছে, মানে খুব স্পিডে না ছুটতেছে, মানে মনে হচ্ছে যে খুবই ট্রেইন অ্যান্ড পোষা ঘোড়া। তাকে নিয়ে ছুটতে 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 গ্রামে আসতে, তারপর সে আস্তে করে একটা লাগাম ডানে টানলো, এভাবে করে মানে এদিক দিয়ে টান দিল, দেখলো যে ঘোড়া সুন্দর তার মতো পথ নির্দেশিত পথেই যাচ্ছে। এক সময় চরের পাশে বের হয়ে গেল, একেবারে ধুধু খোলা প্রান্ত চরের, চাঁদের আলো পড়ে চিকচিক করতেছে বালিগুলা। তো মোসাদ্দেকের কাছে মনে হইল, বাহ, এইরকম মুহূর্ত যদি না পাই জীবনে তাহলে কি আর এইরকম জায়গায় আসার কোনো মানে আছে? লোকটারে মনে মনে খুব ধন্যবাদ দিতেছে যে লোকটা তার জন্য ঘোড়াটা রাখছে। তো সে ঘোড়া নিয়ে দৌড়ায় দৌড়ায় পুরা চরের ওখানে, এবং ঘোড়া সেই দুলকি চালে দৌড়াতে দৌড়াইতে তার অভ্যাসটা এমন হলো, সে আরো জোরে লাগাম টানতেছে, এরকম জোরে টান দিতেছে, আর ঘোড়া মাথা ঝাঁকা দিয়ে আরো স্পিড বাড়াই দিতেছে, এবং খুব সাবলীল, মনে হচ্ছে না যে কোনো দুর্বলতা আছে ঘোড়ার। এবং মানে মোসাদ্দেক খুব এনজয় করতেছে, এবং সেই এবার এখন তো এটা তো আসলে প্রফেশনাল কোন জিন না বসতে যে সে মানে ঘোড়ার যে জিনের উপর বসে মানুষ কাঠের সেটার উপর যে বসে, সে প্রফেশনাল না, ওটা তো কাঠের উপর চামড়া দিয়ে বাধাই করা থাকে, কিন্তু এটা ছালার হলো, সে মোটামুটি এটা অ্যাডজাস্ট করে নিতেছে আর কি, এটা দিয়ে মানে মোটামুটি সে তার খারাপ লাগতেছে না আর কি, মনে হচ্ছে ঘোড়াটা বেশ স্ট্রং, এবং জাস্ট ছালার নিচেই ঘোড়াটা থাকাতে সে মানে মোটামুটি ফিল করতেছে ঘোড়ার লাইভলিনেস। তো ঘোড়া দৌড়াচ্ছে, সে যেতে 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 চরের একেবারে শেষ প্রান্তে চলে আসে যেখান থেকে সে ফিরে গেছিল গতবার। ওই পর্যন্ত এসে সে ঘোড়াটাকে শক্ত করে লাগামটাকে টেনে ধরে, তো টেনে ধরার পর দেখে যে ঘোড়াটা আসলেই দাঁড়ায় যায়। দাঁড়ায় যাওয়ার পর সে দেখতেছে চারিপাশে তাকায়, দূরে দেখা যাচ্ছে যেখানে চাঁদের আলোটা যেখানে পড়ছে সামনেই হচ্ছে খাল, এবং খালের পানি আজকে অনেক কম সামনে, মানে এটা মনে হয় ভাটির সময় বা সামথিং লাইক দ্যাট, পানি অনেক কম, বেশ অনেক নিচে নেমে গেছে পানি খালের ওইখানে। এবং ওই পাশে সেই বন দেখা যাচ্ছে, গাছপালা, গাছপালার পাশ দিয়ে এই দুই পাশে গাছপালা, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, চাঁদের আলো পড়ে খুব সুন্দর লাগতেছে রাস্তাটা দেখতে, সামনে চলে গেছে এটা, এটা হয়তো গ্রামের দিকে চলে গেছে, বনাঞ্চলের রাস্তা, চর এখানে শেষ, খালটা মানে বেশ সংকীর্ণ হয়ে গেছে। তো সে আস্তে আস্তে ঘোড়াটাকে হাঁটাতে হাঁটাতে নিয়ে যায় পাশে, এবং তাকায় ওই দূরের রাস্তাগুলা অনেক সুন্দর লাগতেছে, এবং এই গাছগাছালির মধ্যে জোনাকি পোকা মানে ঝকমক ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। তো একবার মোসাদ্দেকের ইচ্ছা হলো যে ফিরে যায়, সে পিছনে তাকায় দেখলো যে সে এই যে চরের লোকালয় অনেক দূরে ফেলায় আসছে, একবার মনে হলো সে ফিরে যায়। তো পরে মনে হলো যে না, আর সামনে যাই, খাল পার হয়ে যায় কি আছে। তো সে একবার ভাবছিল যে এই গ্রামের ছেলেরা কিন্তু মানা করছে খারাপ ওইখানে, কিন্তু তারপরে সে ওই ঘোড়া নিয়ে সোজা চলে গেল। তো ঘোড়া নিয়ে সোজা গিয়ে সে খালের পানিতে নামাই দিল ঘোড়া, বুঝতে পারলো যে ঘোড়ার প্রায় হাঁটু পর্যন্ত পানিতে ডুবে গেছে, মানে পানি খুবই কম খালে। তো ঘোড়াটা ঠিক কয়েক লাফি পার হয়ে গেল খালটা, তারপর উঠে গেল ওই পাশে, এবং তাকে নিয়ে একেবারে সেই বনাঞ্চলের সাইডে উঠে গেছে, উঠে সামনে হাঁটা চলা শুরু করলো সেই গাছগাছালির দিকে। তো মোসাদ্দেক সামনে যাচ্ছে, এবং সে খুব ভাল লাগতেছে তার কাছে, দুই পাশে দেখতেছে গাছগাছালির মধ্যে জোনাকি পোকা মানে কনস্টেলেশনের মতো জ্বলতেছে, আর চাঁদের আলো পড়ছে রাস্তায়, রাস্তাটা কেমন ঝিকমিক ঝিকমিক করতেছে, উপরে গাছের মধ্যে পড়ে রাস্তার মধ্যে আলোটা পড়তেছে, আবার অন্যরকম একটা সৌন্দর্য। তো সামনে যেতে 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 এক পাশে যে দেখলো একটু ফাঁকা জায়গা, গাছগাছালির মধ্যে বেশ খানিকটা ফাঁকা জায়গা, এবং সেই জায়গাটা কেমন জানি একটু অন্যরকম, মানে মানে মেলে না সবকিছুর সাথে, কেমন জানি মনে হইতেছে, মানে জায়গাটা মনে হচ্ছে হঠাৎ করে কেউ ক্লিন করে ফেলছে, এবং ওই পাশ থেকে মানে এই এই মানে একটা সাইডে মানে যে সাইডে গাছপালা বেশ ডেন্সড হয়ে জন্মাইছিল, ওই জায়গাটা ফাঁকা হয়ে যে জায়গাটা খালি করছে মানুষ, সেই জায়গাটা এক নদীর দিকে নেমে গেছে অনেকটা বালির একটা ঢালের মতো হয়ে, এবং কিছু কিছু স্তূপ স্তূপ করে রাখা জিনিসপত্র এরকম দেখতেছে। এই সময় দেখলো যে একটা গাছের গোড়ার থেকে মানে মনে হচ্ছে কেউ কাঁদতেছে একদম, মানে কেমন খুব আহাজারির কণ্ঠে কাঁদতেছে, মানে খুব মানে মনের কষ্ট নিয়ে নারী কণ্ঠে কাঁদতেছে খুব। তো মোসাদ্দেকের কাছে কান্নাটা কেমন জানি একটু ভয়ের মনে হইল, এই রাতের বেলা এরকম নারী সুরে কেমন গোঙায় গোঙায় কাঁদতেছে। তো সে ঘোড়াটাকে আস্তে করে একটু স্লো করছে, তো স্লো করার পর ঘোড়াটা মনে হলো যে স্লো হলো না, সে আস্তে করে হেঁটে ওই দিকে যাওয়া শুরু করলো। সেই যে মানে সেই যে জায়গাটা এসের দিকে, মানে ওই যে জায়গার থেকে সাউন্ড আসতেছে ওদিকে, তো মোসাদ্দেক অনেক চেষ্টা করতো লাগাম ধরে এটাকে টেনে রাখার, যদি ওদিকে না যায় থেমে দাঁড়ায় কি ব্যাপার, কিন্তু হচ্ছে না, ঘোড়া ওদিকে হেঁটেই চলে যাচ্ছে। মোসাদ্দেক একবার চিন্তা করলো সে ঘোড়ার পিঠ থেকে পিছলায় নেমে যাবে নাকি, কিন্তু যখন সে এটা চিন্তা করতেছে মনে হচ্ছে ঘোড়াটা চলার গতি বাড়ায় দিল, এবং সে বুঝতে পারছে ফাঁকা জায়গাটার যেই পাশ দুই পাশে কিন্তু আবার যে মাঝখানে ক্লিন করছে দুই পাশে গাছগাছালি আছে, মানে ফাঁকা জায়গাটা সোজা যে নেমে গেছে বালির মতো ঢাল হয়ে নিচে। তো সামনে যে মোসাদ্দেক বুঝতে পারছে ওই জায়গায় যে উঁচু উঁচু যে স্তূপগুলো দেখছে এগুলো কাঠ টাটের স্তূপ রাখা, মানে পোড়া কোনো কাঠ টাট এগুলা। তখন তার একবার মনে হইল মোসাদ্দেকের, সে তো বেসিক্যালি গ্রামের ছেলে, তার কাছে মনে হয়েছে যে গ্রামে সে শ্মশান দেখছে অনেক, সেই শ্মশান অনেক শ্মশানই আছে এরকম, এখানে শ্মশানে পোড়া টোড়া দাহটাহ করা হয় এবং সেই জায়গায় মানে এরকম থাকে আর কি, মানে দাহ করার পরেই স্তূপগুলো থেকে যায় অনেক সময়, এবং ওই যে নিচু হয়ে পানিতে নেমে গেছে ওই জায়গায় যে আর কি ওই ভস্ম দিয়ে দেওয়া হয় এরকম আর কি। তো এই জিনিসটা মানে বোঝার পর তার কাছে একটু ভয় লাগা শুরু করছে মোসাদ্দেকের, কারণ যে কান্নার শব্দটা যে আসতেছে এটা গাছগাছালি এবং তার ঘোড়াটা কিন্তু ওদিকেই যাচ্ছে, এবং সে কিন্তু ওই লাগাম টেনে কোনো আর সুযোগ হইতেছে না, মানে থামতেছে না। তো মোসাদ্দেকে ভয় এসে চিন্তা করছে নেমে যাবে, এই সময় ঘোড়াটা দৌড়ানো শুরু করলো ওদিকে বেশ জোরে, এখানে নামা মোসাদ্দেকের পক্ষে সম্ভব না, সে পড়ে যাবে। এবং তার কাছে কেন জানে মোসাদ্দেক ঘোড়াটার শরীরটা অস্বাভাবিক গরম, অস্বাভাবিক মানে উত্তপ্ত। এক সময় ঘোড়াটা কাছায় আসলো, সে দেখতে পেল সেই গাছগাছালির গোড়ার মধ্যে একটা নারী কাঁদতেছে, মানে মেয়ে মানুষ বসে আছে এবং পুরো সাদা কাপড় পরা, বুঝতে পারছে যে মাথায়ও কাপড় দেওয়া, মাথাও ঢাকা, মনে হচ্ছে একটা সালোয়ার কামিজ যেরকম পরা থাকে ওরকম সাদা রঙের, এবং মাথা নামায় কাঁদতেছে। তো ঘোড়াটা একেবারে কাছাকাছি চলে গেল সেই নারীটার কাছাকাছি, যে ঘুরে দাঁড়ালো মানে পেছন দিক ফিরে দাঁড়ালো, মোসাদ্দেকের ঠিক পেছনে আছে নারীটা, মোসাদ্দেক কিন্তু মাথা ঘুরায় দেখতেছে, দেখতেছে নারীরা কাঁদতেছে, নারীরা হঠাৎ করে মাথা উঁচা করে চিৎকার করে উঠল, এমন ভাবে চিৎকার করলো এবং চিৎকারটা মানে আকাশ বাতাস কাঁপায় চিৎকার, মোসাদ্দেকের একেবারে অন্তরাত্মা কেঁপে উঠল। সে খেয়াল করলো যে মহিলাটা যে মুখ ফিরেছে তার দিকে সে চেহারা দেখতে পাচ্ছে না, কালো কুচকুচে চেহারা হবে হয়তো, কারণ এই অন্ধকারের মধ্যে দেখার মতো উপায় নেই, চাঁদের আলো যদিও পড়ছে কিন্তু এই জায়গাটা অন্ধকার, এবং কেমন খুব কর্কশ ভাবে চিৎকার দিছে এবং ওইখান থেকে লাফ দিল সেই নারীটা, লাফ দিয়ে একেবারে তার পিছে উঠে বসলো ঘোড়া এবং ঘোড়াটা ছোটা শুরু করলো সামনে একেবারে স্পিডে, মোসাদ্দেকের কোনো কন্ট্রোল নাই, তার পিছনে ওই যে নারীর মতো কিছু একটা চেপে বসছে, এবং সে খেয়াল করলো সেটার হাতে ধারালো নখ, কারণ তাকে খামচায় ধরছে দুপাশ থেকে, তার শরীরের মধ্যে নখ ডাবাই দিছে, তার শরীর খামচায়, সে চলে উঠছে তার এবং তার ঘাড়ের মধ্যে কামড় বসাই দিছে এবং ভয়ঙ্কর রকম শব্দ করতেছে, এবং সেই ঘোড়াটার উপরে যে বসে আছে ঘোড়াটা অসম্ভব রকমের উত্তপ্ত, মানে সে বুঝতে পারছে তার নিচের যে ঘোড়ার বডিটা ভয়ঙ্কর রকমের উত্তপ্ত, ঘোড়াটা দৌড়াচ্ছে এবং সে হাত দিয়ে ধরতেই পারতেছে না, সে গলার কাছে হাত দিলেও গরম হয়ে যাচ্ছে, মোসাদ্দেক কোনো মানে কুল কিনারা পাচ্ছে না, ভয়ে সে অন্তরাত্মায় হয়ে গেছে, ঘোড়াটা এত দূরে ছুটতেছে তার মনে হচ্ছে ঘোড়াটার মানে সাধারণত এরকম স্পিডে ছুটলে যারা অশ্বারোহী হয় বা ঘোড়া চালায় তারা মাথা নিচু করে ফেলে, সেটা করতে সে ভয় পাচ্ছে, কারণ সে তার কাছে মনে হচ্ছে এটা আর ঘোড়া না, এই ঘোড়া এবং তার পিছনে যে কামড় দিছে তার ঘাড়ের কাছে মানে বেশ খানিকটা একদম কামড়ায় ধরছে, এবং সে বুঝতে পারছে তার ঘাড়ে রক্তাক্ত হয়ে গেছে, ব্যথা পাইতেছে সে এবং প্রচন্ড রকমের ব্যথা। এই ঘোড়াটা দৌড়াইতে দৌড়াইতে কি করলো, চলে গেল রাস্তার মধ্যে বা নদীর পাড় দিয়ে, তো নদীর পাড় দিয়ে দৌড়াইতেছে এই বেশ খানিকটা গেছে, মোসাদ্দেক চিৎকার শুরু করলো ব্যথায়, মানে সে ব্যথা পাইছে, তার ঘাড়ে আবার কামড় দিছে আর সে আবার চিৎকার শুরু করলো, প্রচন্ড জোরে চিৎকার করতেছে মোসাদ্দেক, কামড় খেয়ে সে চিৎকার করতেছে, নদীর পাড়ে চলে আসছে এটা ঘোড়াটা, এক জায়গায় এসে ঘোড়াটা একটু স্লো হয়েছে। তো এই সময় হঠাৎ করে সে মোসাদ্দেক খেয়াল করলো যে তার পাশে মনে হয় কিছু একটা জোরে এসে পড়লো, ঠাস করে পড়লো ঘোড়ার কাছে, আর মোসাদ্দেকও মানে দোয়া পড়া শুরু করলো, সে নিজের অজান্তেই দোয়া পড়া শুরু করলো যা পারলো। তো এই সময় জোরে কিছু পড়ছে, তারপর সে চিৎকার শুনলো একটা, মানে দুই তিনজন মানুষের কণ্ঠে চিৎকার। তো চিৎকার শোনার পর হঠাৎ করে সে মাটিতে পড়ে আছে, সে খেয়াল করলো নিজেকে মাস্কারেরটা, সে আর খেয়াল করতে পারে সে মাটিতে পড়ে আছে, হয়তো তাকে মাটিতে ফেলে দিছে ঘোড়াটা বা পিছনের জিনিসটা। তারপর সে খেয়াল করলো ঘোড়াটা একদিকে ছুটে চলে গেল, মানে সে মাটিতে শুয়ে খেয়াল করতেছে যে তার মানে সে পড়ে আছে, তার সামনে দিয়ে চোখে মুখে ধুলা ছিটায় কালো রঙের ঘোড়াটা একদিকে ছুটে চলে গেল, মনে হলো কেউ ধাওয়া দিছে, তো সে ওইদিকে তাকায় দেখলো যে তিনজন লোক ছুটে আসতেছে ওই পাশ থেকে, তাদের দুজনের হাতে এরকম দুইটা বৈঠার মতো আছে, আর একটা বৈঠা কিন্তু তার সামনে পড়ে আছে বেশ দূরে। তখন সে বুঝলে এই বৈঠাটা ছুড়ে মারছিল ওই পাশ থেকে লোকটা। তো তিনজন দৌড়ে আসলো, তার সামনে চলে আসলো, আর দূরে গেল না, ঘোড়াটাকে মানে ধাওয়া দিয়ে গেল না, তার কাছে এসে জিজ্ঞেস করছে কি হয়েছে কি হয়েছে। তো সে বলতেছে আমার বাঁচান আমার বাঁচান, চিৎকার করতেছে মোসাদ্দেক। তো ওরা তিনজনে উঠাইলো, উঠায় তাকে নিয়ে গেছে, নিয়ে যেয়ে তাদের নৌকায় নিয়ে গেছে। তো মোসাদ্দেক বুঝলো যে এরা এখানকার জেলে, হয়তো রাতে মাছ ধরতেছিল, তার চিৎকার শুনে মনে হয় আসছে। তো সে তারাই তাই বলল তাকে, এবং দেখলো যে মোসাদ্দেকের ঘাড়ে বড় বড় ক্ষত, প্রায় তিনটা ক্ষত হয়েছে এরকম ঘাড়ের মধ্যে, তিন জায়গায় তাকে কামড় দিছে, তার পিঠের মধ্যে খামচির দাগ। তো মোসাদ্দেক বলল যে এরকম এরকম অবস্থা। তো তারা নিজেরা বলল যে তোমার এখানে পেটনি ধরছিল আর কি, পেটনি এখানে আছে থাকে, এখানে লাশ খায়, তো এই লাশ খাওয়া পেটনি তোমাকে আটকাইছিল, আর এই ঘোড়া, এই ঘোড়া হইল পিশাচ ঘোড়া। তো বললো পিশাচ ঘোড়া মানে, বলে এইখানে এই চরের মধ্যে পিশাচ ঘোড়া চলাফেরা করে রাতের বেলা, কেউ এটা যায় না, আর তুমি ওই ঘোড়ার পিঠে কেমনে উঠলা। মোসাদ্দেক তখন বলতেছে যে কি হয়েছিল, সে তাদেরকে বলল, তারা নিজেদের দিক চাওয়াচাই করলো, বলল যে তোমার উপর হয়তো চোখ পড়ছিল কোনোভাবে, তোমার ধোকা দিয়ে নিয়ে গেছে রাত্রেবেলা এরকম, ওখানে নিয়ে এরকম তুমি ঘোড়ার পিঠে নিয়ে গেছে এবং পিশাচের কাছে নিয়ে আসছে, এখানে এই লাশকর পেটনির কাছে নিয়ে আসছে, সে তোমার এরকমই করছে। তো মোসাদ্দেক আসলে লাশকর পেটনি ইত্যাদি মিলাইতে পারল না, সে মনে মনে চিন্তা করলো যে এটা কোন জিন হইতে পারে, খারাপ জিন হইতে পারে, সে ওই আদমখোর জিনের কথা শুনছে যেগুলো নাকি কবরস্থানে থাকে অথবা যেসব জায়গায় সৎকার করা হয় সব জায়গায় থাকে, এবং এরা মানুষকে অনেক সময় আক্রমণ করে, এরকম কাহিনী সে শুনছে, ঘটনা শুনছে। এবং সে যেহেতু ক্লিনিকে কাজ করত, ওই অ্যাম্বুলেন্স চালকদের সাথে তার অনেক রকম গল্প হইত সেই, আর অনেক এরকম ভয়ের ঘটনা সে শুনছে। ও সে এমন ক্লিনিকেও ছিল যে ক্লিনিকের মানে ছাদ নিয়ে বিশাল মানে ঘটনা সে শুনত আর কি। তো যাই হোক, মোসাদ্দেক এইসব জিনিস মোটামুটি শুনতে এবং তার এইসব জিনিস সম্বন্ধে কিছু ধারণা ছিল। তো সে তখন চিন্তা করে যে এরকম কিছু হবে, এরকম কিছু সে দেখছে। তো সেই জেলেরা তাকে মোটামুটি ওই জায়গাগুলো পরিষ্কার করে দেয় তার ক্ষতগুলা, বলে যে ভাই, ওর সাথে গল্প করে, জিজ্ঞেস করে এটা ওইটা। মোসাদ্দেক বলে যে সেইখানে কি করতে আসছে কি, বলে যে আপনার কাছে তো নিশ্চয়ই আপনার মতো ওষুধপাতি আছেই। তো এই জেলেরাই তাকে ওখান থেকে নিয়ে তাকে পৌঁছায় দেয় চরের ওইখানে, তার এখানে, এবং একদম তাদের নৌকা রেখে তারা তাকে একদম পৌঁছায় দিয়ে আসে তার বাসা পর্যন্ত। তো মানে যেখানে মোসাদ্দেক থাকতেছিল, যে কোয়ার্টারে, মানে কোয়ার্টার বলতে ওই যে টিনের একটা একচালা ঘর, সেখানে কয়েকজন মানুষ থাকতো আর কি। তো জেলেরা নাকি নিজেরাও একা একা হাঁটে না, তারা বলছে যে আপনার সাহস কিন্তু কম না, আপনি একা একা বেরিয়েছেন চরে, আবার এখানে একটা ঘোড়া পাইছেন, যে ঘোড়া আপনি জানেন না কিছু, এর পিঠে উঠে বসছেন আপনি, আপনার সাহস অনেক বেশি। মানে জেলেরা নিজেরাও একা একা এখান থেকে চলে না, এই যে তারা তিনজন জেলে মিলে চলাফেরা করতেছে, মোসাদ্দেককে পৌঁছায় দিয়ে আবার তিনজনে একসাথে ব্যাক করছে। তো মোসাদ্দেক বলে যে আপনারা কি এখন আবার নদীতে যাবেন, বলছে হ্যাঁ আমাদের তো এখন কাজ এখানে এটাই এই আর কি। তো বলে যে আমাদের এখানে এরকম আছে মানুষজন, কিন্তু অনেকে বোঝে না, মানুষ গ্রাম বাংলায় অনেক কিছুই ঘটে যেটা মানুষ মানে ই করতে পারে না, রিলেট করতে পারে না, বা মানুষ ওগুলো নিয়ে মানে শহরের মানুষ অনেকে এগুলো শুনলে বিশ্বাসও করবে না। জেলেরা বলে যে অনেকে এগুলো বিশ্বাসও করবে না, কিন্তু এখানে কিন্তু অনেক কিছু মানুষ দেখে, আবার অনেকে রাতে এগুলো নিয়ে আলাপও করে না, রাতে কেন, দিনেও আলাপ করে না, কারণ তাদের এগুলোর মধ্যে দিয়ে চলতে হয়। তো যাই হোক, মোসাদ্দেক তাদেরকে অনেক ধন্যবাদ টন্যবাদ দিয়ে বিদায় দেয়। রাতের বেলা সে নিজেই নিজের ওখানে ওই যে চিকিৎসা করে হাইড্রোজেন পারক্সাইড আর ওই যে ব্যান্ডেজ ট্যান্ডেজ লাগায়। তো শহরে সে পরদিন চলে আসে, তার এই যে ক্ষত হয়েছে যেগুলা জিজ্ঞেস করে তার এখন ডাক্তার কিভাবে হয়েছে, তো সে বলে যে আমার ওইখানে জঙ্গলি কুকুরে ধরছিল। তো ডাক্তার তাকে অবশ্যই বলে যে ই নিতে আর কি, কুকুরে ইঞ্জেকশন নিতে। তো বলে তখনই নিজে ডাক্তার তাকে ইনসিস্ট করে, সে বলে যে না নিবে না, ওই তার রেবিসের ভয় দেখায় এই সে, তো সে অনেকই করে। তো ডাক্তার তাকে তারপরও জোর করে ইঞ্জেকশন দিয়ে দেয় আর কি। তো মোসাদ্দেক সেই ইঞ্জেকশন নিয়ে চিকিৎসা নিয়ে পরে ঢাকায় ফিরে আসে, এবং সে নাকি অনেক অসুস্থ ছিল, দুঃস্বপ্ন দেখত, অনেক বাদে বাদে দুঃস্বপ্ন দেখত, বেশ কিছুদিন কাজও করতে পারে নাই, পরে সে আবার কাজে মানে ব্যাক করে যোগদান করে। তো এই ঘটনাটা সে বলছে এবং ডাক্তার বৃষ্টি তার কাছ থেকে শুনছে, এবং ডাক্তার বৃষ্টি আমাকে শেয়ার করে ফেললেন। ডাক্তার বৃষ্টি তার নামটা ছদ্মনাম ব্যবহার করেছেন, আর এই ছিল ডাক্তার বৃষ্টির ঘটনা। তো গ্রামাঞ্চলের যে ঘটনাগুলো গ্রামে যেটা হয়, যেটা জেলেরা বলছে যে অনেক কিছু কিন্তু ঘটে, অনেকে কিন্তু আমরা যখন এই গ্রাম বাংলার ঘটনার সঙ্গে অনেকে অনেক মানে আমরা যারা শহরে বসবাস করি বা যারা বিদেশে বসবাস করেন উন্নত শহরগুলোতে, তারা কিন্তু অনেকে মনে করেন যে আসলে এইগুলো কি হতে পারে, এটা কেমনে হয়, মানে এটা কি সম্ভব নাকি, এইগুলা একদম নিতান্ত অন্যরকম ব্যাপার। আসলে কিন্তু ব্যাপারটা মোটেও তা না। গতকালকেও এক ছোট ভাইয়ের সাথে কথা হচ্ছিল, সেও তাদের গ্রামের একটা ঘটনা বলছিল, মানে ছোটখাটো একটা ঘটনা, এবং সেখানে সে বলছিল যে সেই গ্রামের যেই বউটাকে বজেস করে জিন, সে নাকি এক লাফ দিয়ে মাটি থেকে ছাদে উঠে যায় টিনের চালে, এবং সেটার উচ্চতা প্রায় 12 ফিটের মতো, মানে মাটি থেকে 12 ফিট উপরে, এবং এটা তারা সবাই দেখছে যে মাটি থেকে লাফ দিয়ে টিনের চালে উঠে গেছে মহিলা, এটা কিভাবে সম্ভব। সে বলছে যে আমি নিজে এবং আমাদের অনেক মানুষ গ্রামের মানুষরা দেখছে যে সে এক লাফ দিয়ে ফ্লোর থেকে টিনের চালে উঠে গেল 12 ফিট উপরে, এবং সেখানে উঠে সে ভেংচি কাটতেছে, উল্টাপাল্টা কথা বলতেছে, কিভাবে সম্ভব। এই জিনিসটা কি আমরা শহরে কাউকে বললে কেউ বিশ্বাস করবে? আমরা যদি শহরে কাউকে বলি যে এক মহিলা এক লাফ দিয়ে একতলা ছাদের উপর উঠে গেছে ভেংচি কাটতেছে, এটা তখন কিন্তু একটু অন্যরকম লাগবে। বাট গ্রাম বাংলায় কিন্তু অনেক কিছু ঘটে, আর আমরা যারা বিশ্বাসী মানুষ আমরা জানি জিন আমাদের বিশ্বাস করতেই হবে, তারা অবশ্যই এক্সিস্ট করে, এটা কিতাবে বলা আছে, আমাদের কিতাবে তো বলা আছে, আমরা যারা মুসলমান আমাদের কিতাবে পবিত্র কোরআনে তাদের নিয়ে একটা সুরাও আছে, অনেক সুরার মধ্যে তাদের কথা উল্লেখ আছে, এবং অন্যান্য ধর্মের যেগুলা আব্রাহামিক লিজেন্ড সেখানেও কিন্তু এই এদের কথা বলা আছে, অন্যভাবে বিভিন্নভাবে বলা আছে, ডিমেন বা আরো অন্যরকমভাবে বলা আছে। তো এবং অনেক অন্যান্য রিলিজেনও কিন্তু এদের বিভিন্ন নামে মানে উল্লেখ করা আছে। তো সুতরাং আপনাকে এটা বিশ্বাস করতে হবে, এবং তারা পজেস করে মানুষকে, এটা কিন্তু পজেস যে হয় মানুষ আপনারা দেখেছেন, মানুষের আচার আচরণ সবকিছু পরিবর্তিত হয়ে যায় অনেক রকম উল্টাপাল্টা, আমি নিজের চোখের সামনে পজেস মানুষ দেখেছি, তাদের আচরণ দেখেছি, এবং তাদেরকে ধরে রাখারও চেষ্টা করছি, আমি প্রচন্ড শক্তি থাকে শরীরে, মানে সম্ভব হয়ে ওঠে না, মানে একটা দুর্বল মানুষের গায়ে এত শক্তি করতে গেছে সেটা বলার মতো না। তো ওইটাই বললাম যে আমাকে ছুড়ে ফেলে দিচ্ছে এরকম শক্তি থাকে তাদের গায়ে। তো এই যে গ্রাম বাংলার মানুষ যেটা বলে বা গ্রামের মানুষ যেটা বলে, জেলেরা যেটা বললো যে আমাদের এখানে যা হয় বা আমরা যা দেখি, এটা আমরা সবসময় বলিও না, এটা বললে অনেকে বিশ্বাসও করবে না, এই কথা কিন্তু সত্য, এবং এটা কিন্তু আসলেই এরকম হয়। আপনারা যারা গ্রামের মানুষ, আপনারা যারা গ্রাম দেখেছেন, আপনারা জানেন, আপনারা অনেকেই কিন্তু এগুলো এক্সপিরিয়েন্সও করেছেন। তো যাই হোক, এতটুকুই ছিল ডাক্তার বৃষ্টির ঘটনা, আমি আপনাদের সাথে শেয়ার করলাম মোসাদ্দিকের এই ঘটনাটা। এখন চলে যাব, ফিরে আসবো আরো একটা ঘটনা নিয়ে, ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আরো একবার চলে এলাম অদ্ভুত রেতে, এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটা ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন রইসউদ্দিন নড়াইল থেকে, এবং রইসউদ্দিন তার দাদাবাড়ির ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। আমি চলে যাচ্ছি রইসউদ্দিনের ঘটনায়। রইসদের দাদাবাড়ির এলাকার একটা ব্যাপার ছিল যে সেখানে নদী ভাঙত খুব, নদী ভেঙে দেখা যেত যে অনেক জায়গা এদিক থেকে ওদিকে চলে যেত, এরকম অবস্থা হতো যে দেখা যেত যে মানে ওভারনাইট রাতের এক রাতের মাঝেই অনেক জায়গা ভেঙে গেছে, পুরো একটা গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। তো এটা যেরকম হতো, আবার দেখা যেত যে নদীর আরেক জায়গায় গিয়ে সেখানে চর উঠেছে, বিশাল বড় চর উঠেছে। তো এরকম একটা ব্যাপার রইসদের বাড়িতে, গ্রামের বাড়িতে এরকম হতোই। তো রইসের দাদার বেশ কিছু এলাকা মানে মানে তাদের জমি জমা এই পাশে নদীতে একসময় ভেঙে গিয়েছিল। তো পরবর্তীতে ওই পাশে যখন নাকি চর ওঠে, তখন নাকি এগুলো আবার ক্যালকুলেশন হয় যে কার জমি কোথেকে গেছিল, সেরকম নাকি হিসাব কিতাব করে সেখানে জায়গা বুঝে পায়। তো রইসের দাদা সেই নতুন এক চরে তাদের জায়গা বুঝে পায় যে এই জায়গায় তাদের এতখানি জায়গা আছে, তাদের এইখানে জায়গা যেহেতু ভেঙে গিয়েছিল, তো সেই অনুযায়ী ওই অন্য বাড়ি যখন নাকি নতুন চর ওঠে সেখানে তাদের জায়গা পায়। তো সেই জায়গা অনেকদিন পড়ে ছিল, সেই জায়গা অনেকদিন ইউটিলাইজ করা হয়নি, একসময় রইসের দাদা সেগুলো ওই বুঝে পায়, হিসাব কিতাব সবকিছু বুঝে পেয়ে তিনি চাষাবাদের প্রস্তুতি নেন সেখানে। তো ওইখানে চাষাবাদ করাটা প্রথম দিকে বেশ কঠিন, কারণ হচ্ছে যে তাকে যেতে হবে ওইখানে, তো আসলে তখন ওই চরের মধ্যে তো দুদু চর, মানে বিশাল জায়গা, পলি মাটি পড়ে চর হয়েছে বিশাল, কিন্তু সেইখানে কিন্তু মানে চাষাবাদ করতে গেলে আপনাকে সেই অ্যাটলিস্ট একটা ঘর বাড়ি করা লাগে, একটা খামার লাগে, গরু নেওয়া লাগে, ইত্যাদি ইত্যাদি এরকম ব্যবসাপার। তো সেই জিনিসটা করতে অনেক কষ্ট, যদিও দুই একজন মানুষ কৃষক তারা করছে তখন ওইখানে, যাদের অন্যরা জমি বুঝে পাইছে যারা তারা করছে। তো রইসের দাদাও একসময় তার অন্যান্য কাজে, তিনিও আসলে একজন গৃহস্থ মানুষ, তিনিও সময় বের করে একসময় সেই চরে একটা ঘর তোলেন এবং সেখানে একটা ছোট্ট সেই তার ওখানে খামারের মতো রাখেন, তার হালের বলদ রাখার জন্য, মানে হালের গরু যেগুলো চাষ করে আর কি, তো সেগুলো এনে রাখেন এবং তিনি এরকম প্ল্যান করেন তার যেই জায়গাটা যেখানে সেখানে তিনি চাষ দিবেন। তো এরকম প্ল্যান প্রোগ্রাম করে রইসের বড় চাচাকে তিনি রেখে আসেন এবং তার তিনি যেদিন প্রথম চাষ দিবেন সেদিন তিনি মোটামুটি বাড়িতে সুন্দরভাবে কথাবার্তা বলে রইসের বড় চাচাকে নিয়ে যান, গিয়ে সেই জমি জমার মোটামুটি অবস্থা দেখে বলেন যে এখানে কালকে থেকে শুরু হবে লাঙ্গল চাষ ইত্যাদি ইত্যাদি। ভোরবেলা যাওয়ার কথা রইসের বড় চাচা সেই ঘর, একটা ঘর তোলা হয়েছে, তার পাশে একটা ছোট্ট মানে গোয়াল ঘরের মতো, সেখানে তাদের হালের বলদগুলো আছে। এসে তো বাবা তাকে বুঝাই দিয়ে, মানে রইসের দাদা তার বড় চাচাকে সব বুঝাই দিলেন যে কিভাবে কিভাবে কি করবি, সকাল থেকে মানে কাজগুলো শুরু করার কথা বলে তিনি বলেন যে আমি যাই, আমি একেবারে বেলা ফুটতে ফুটতেই চলে আসবো এখানে বলে তিনি ওখান থেকে বিদায় নেন সন্ধ্যার পরে। তো সন্ধ্যার পরে তিনি চলে যান, ওখান থেকে একটা ছোট্ট ডিঙি নৌকা নিয়ে তিনি আসছিলেন, বেশি বড় কিছু না, এর আগে তাদের এই গরু টুরু বড় নৌকায় করে এখানে নিয়ে আসছেন, মানে ঘর বাড়ি যেটা ই করা আর কি। তো সন্ধ্যার পর রইসের বড় চাচা আসে, সেখানে কিন্তু আসলে কিছু করার নাই, পুরা ধুধু চর, এবং অন্য জায়গায় যে চাষাবাদ হয় যে আরেকজনের যে এখানে জমি আছে, মাত্র আরেকটা পরিবার এই সিস্টেমটা করছে, মানে তারাও ওখানে জমি বুঝে পাইছে এবং তারাও কাজ করে। তো তাদের বাসা এই পাশ থেকে দেখা যায় না, মানে যেই পাশে এই রইসের দাদারা পাইছে জায়গা বা থাকার জায়গা সহ তাদের যে চাষাবাদের জন্য যে জায়গাটা বুঝে পাইছে সেটার সাথে ওই বাসার দূরত্ব এতই যে ওই সময় রাতের বেলা যে গ্রামের ফিনফিনে কুয়াশা পড়ে পুরো মাঠের মধ্যে দিয়ে, সেখান থেকে এই পাশ থেকে উপরে দেখা যায় না এরকম একটা অবস্থা। তো রইসের বড় চাচা তখন যুবক, মানে যুবক বয়সী, এবং তিনি মোটামুটি মানে বেশ অ্যাডভেঞ্চারাস মানুষ, গ্রামে ঘোরাফেরা করে বন্ধুদের সাথে, এই রসটস শীতকালে রসটস পেরে খায় এবং অন্যরকম ওই দেখা যাচ্ছে মুরগি টুরগি নিয়ে মানে রান্না করে রাতের বেলা খাওয়া দাওয়া করে, এই টাইপের আর কি মানুষ আর কি, গ্রামের দামাল যারা ছেলেবেলে আছে সেরকম। তো রইসের বড় চাচা রাতের বেলা খুব ছটফট শুরু করে, এখানে একা একা বসে আছে, এবং তিনি গ্রামের বাসায় যখন সবাই ঘুমায় যায় এই রাত আটটা নটার দিকে, তার কিন্তু ওই সময় ঘুম আসে না, তিনি মোটামুটি মানে জাগনাই থাকেন, বন্ধু বান্ধবদের সাথে আড্ডাই দেন, তার ঘুমের টাইমই দশটা এগারোটা রাতের বেলা। তো খুব ছটফট করতেছেন সন্ধ্যাবেলা, কেউ নাই, বাবা তো চলে গেছে একটু আগে, তাকে রেখে গেছে, এবং সে যেহেতু বাড়ির মানে মানে বড় ছেলে তার তো করতেই হবে এগুলা। তো সন্ধ্যার সময় একটা ঘরের মধ্যে হারিকেন একটা একটা কুপি আছে, এগুলো নিয়ে তিনি মানে ছটফট করতেছেন, বাইরে আসতেছেন, এই যে ছোট্ট উঠানটা এখানে বসতেছেন, হালের গরুগুলা দেখতেছে, ই করতেছে, এরকম তিনি দেখেন, হাঁটেন, চলেন, আবার বাসা থেকে ওই ছোট্ট যে ঘর বানাইছে ওখান থেকে বের হয়ে যান উঠান থেকে, উঠান থেকে বাইরে যেয়ে তাকায় দেখেন একদম ধুধু প্রান্ত, চাঁদের আলো পড়ছে, এক ধোঁয়া 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 ধোঁয়া। তো তিনি চিন্তা করলেন একবার, অনেকক্ষণ বসে এরকম বারবার আসা যাওয়া আসা যাওয়া করতে করতে মানে তিনি চিন্তা করলেন যে না আর সহ্য হইতেছে না, আমি এক কাজ করবো, আমি রাত্রেবেলাই আজকে হাল বসাই দিব, বাবা আসবে সকালে এসে কি ধরবে, আমি রাত নিজেই হাল বসাই দিব। এই চিন্তা করতে করতে তিনি আসলেন ঘরে, এসে তিনি বললেন কিছুক্ষণ শুই, কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর যাব যে হাল বসাই দিব। তো তিনি তার মতো কিন্তু ওই ঘরের মধ্যে যে শুয়ে পড়লেন, শুয়ে ঘুমানোর চেষ্টা, ঘুম আসে না ঘুম আসে না, যেহেতু এই সময়টা তিনি ইউজড না, তো একসময় ঘুমায় গেছেন তিনি, হারিকেন জ্বলতেছে ঘরের ভিতরে। তো ঘুম থেকে উঠছেন, কতক্ষণ গেছে রাতের বেলা বলতে পারেন না, তো উনি উঠে বুঝতেছেন যে দূরে শিয়াল ডাকতেছে, শিয়ালের শব্দ পাচ্ছেন একদম পাল করে, শিয়াল ডাকতেছে। তো ধারণা করলেন যে হয়তো গভীর রাত এখন, হ্যাঁ মাঝরাত পার হয়ে গেছে মেবি, ওরকম মানে বিভিন্ন প্রহরে প্রহরে শিয়াল ডাকে আর কি, তিন ঘন্টা পর পর এরকম শিয়াল ডাকে গ্রামে। তো চিন্তা করছেন যে এরকম শিয়াল ডাকতেছে মনে হয়, তা আমি উঠি। উঠে তিনি তাড়াতাড়ি তার মতো সকুশালের হারিকেন ছিল, হারিকেনটা নিলেন, চিন্তা করলেন রাত্রে হাল দিব, আর এই সব ব্যাপার অনেক সাহস তার, এগুলো নিয়ে তিনি এত টেনশন না, রাত্রে ওনার নিজের জমিতে উনি অনেক চাষ দিতেন এরকম, আর তিনি জানেন যে এইটা নরম মাটি, মানে একেবারে নতুন পড়ছে নরম মাটি, একদম হাল দিলে সুন্দরভাবে ধরবে রাত্রেবেলা। হারিকেনটা নিলেন, তিনি তার গোয়ালে যে গরু বের করলেন, লাঙল নিলেন এবং তিনি সুন্দর তার জমির দিকে চললেন। তো যাচ্ছেন, তখন কুয়াশাটা দেখা গেল যে হালকা ঘনীভূত হয়েছে তার থেকে, মানে আরো বেশি ডেন্স, একটু শীত শীত লাগতেছে এরকম। তো তার জামার উপর দিয়ে তিনি তার গামছাটাকে ভালো মতো পেঁচায় হারিকেনটাকে একদম হালের সামনে নিয়ে একদম সোজা গেলেন, এবং তাদের যে জমি সেটা তিনি সেট আপ করলেন, সেট আপ করে মানে বুঝলেন যে এখানে লাঙ্গল দিবেন, তিনি নিজের মতো শুরু করলেন চাষ দেওয়া, লাঙল মারা। গরু যাচ্ছে কয়েক পা, এবং তাদের যে জমিটা ছিল তার পিছনে তিনি দেখছেন যে গাছপালা হয়েছে অনেক, বেশ গাছপালা ঘন হয়ে জন্মাইছিল, কিন্তু বেশ বেশ ডিপ একটা অবস্থা আর কি জায়গায় তাদের জমিটার পাশে, এবং সেগুলো অন্য মানুষের জমি হবে, কারণ ওগুলো ক্লিন করে নিতে হবে। সে মানে কিছু এরকম গাছপালা এরকম ডিপ হয়ে জন্মাইছিল, মানে বেশ বড় হয় নাই, মানে মোটামুটি এক মানুষ সমান এরকম উঁচা। তো তিনি সেখানে ওই তার ই ঢুকাই দিয়ে তিনি শুরু করলেন। তো যাচ্ছেন যাচ্ছেন বেশ খানিকটা গেছেন, যে তিনি আবার যখন ঘুরে আসতেছেন লাঙল, তার কাছে মনে হলো ওই যে গাছপালাগুলো হয়েছে ফিনফিনে গাছপালা, ওগুলোর মধ্যে কেমন যেন হইচই টাইপের মানুষ কথা বলতেছে। তিনি বলেন রাতের বেলা কে কথা বলে আর এই জমিতে কে আসবে এখানে কথা বলতে। তো তিনি আসতে করে তার সাথে একটা দাও ছিল, দাওটা নিয়ে তিনি আসতে করে ওই লাঙল ঠেলে লাঙলটাকে ছেড়ে উঠলেন আস্তে আস্তে গেলেন যে ওই পাশে, যে তিনি কান পাত্তেছেন আবার শুনতেছেন কথাবার্তা কারা জানি কথা বলে। তো তিনি ওখানে দেখলেন ওই ফিনফিনে গাছের মধ্যে মনে হলো মানুষজন আছে। তো তিনি একবার ভাবতেছেন ডাকাত কিনা, পরে চিন্তা করলেন ডাকাত রাতের বেলা এই চরের মধ্যে এসে ডাকাত কি করবে। তো তিনি এখন হাঁক দিলেন, এই কে রে এখানে। যখন ঢাক দিয়েছেন কোনো শব্দ নাই, পুরো নিস্তব্ধ, মানুষের কথাবার্তা বন্ধ। অনেকক্ষণ কান পাতলেন, ওই যে ঝিঝি পোকার শব্দ আর এছাড়া আর কিছু নাই। তো তিনি চিন্তা করলেন আবার চলে যাবেন নাকি মানে ঈশের কাছে, হালের কাছে। কি চিন্তা করে তিনি আবার গেলেন ওদিকে, ওদিকে যে উকি দিচ্ছেন তো ওখানে কাউকে দেখতেছেন না, কিন্তু কেন জানি মনে হচ্ছে মানুষজন আছে। এর মধ্যে তিনি হঠাৎ করে অন্ধকার অংশটা মানে ওখানে যেখানে ঝোপ ঝাড় বেশি হয়ে গেছে ওখান থেকে শুনতেছে যে খুব আনন্দে, মনের আনন্দে হাল দিচ্ছিস, আর এই জায়গায় যে আমাদের মেরে ফেলে গেল সেটার খেয়াল নাই তোদের। তো তিনি বললেন এই কে তোরা কে, উনি বলতেছেন এই তোরা কে, কে কথা বলিস ওখান থেকে, কে বলতেছিস, বলে আমাদের যে মেরে ফেলে গেল তোদের এখানে হাল দিবি, একদম শেষ করে দেবো তোর হাল। তো কণ্ঠটা কিন্তু একটা পুরুষের কণ্ঠ, কিন্তু কেমন ক্যান ক্যানা টাইপের। তো তিনি শুনে একটু অবাক হইলেন, অন্ধকার থেকে আসছে, একটু ভয় পাইছেন আসলে, তার মানে একটু মনের মধ্যে একটু অন্যরকম লাগতেছে যে কে এইভাবে বললো কথাগুলা। তো রইসের কাকা আবার বললো এই কে, এ আপনারা কে, এ কে কথা বলেন এখানে ভাবে। এবার আর কোনো উত্তর নাই। তো সে চিন্তা করলো যে ঘটনাটা কি, কে কথা বলে, মেরে রেখে গেছে, মেরে ফেলে রেখে গেছে মানে বুঝলাম না। তো তার আর সাহস হচ্ছে না, সে কিন্তু হারিকেন নিয়ে আসেনি এখানে, শুধু দাঁটা হাতে নিয়ে আসছে, হারিকেনটা রেখে আসছে ওই পাশে মাটির মধ্যে। তো দেখলো যে এখন একটু মাথা ফিরায় দেখলো যে হারিকেনটা ঠিক মতো আছে ওইখানে, আর তার গরুগুলাও কেমন জানি একটু একটু মানে একটু অন্যরকম হয়ে গেছে, ছটফট করতেছে গরুগুলা। হঠাৎ করে তিনি খেয়াল করলেন ওই যে ঝোপঝাড়, সেখান থেকে প্রচন্ড জোরে মাটির ঢেলা একটা উড়ে এসে তার মুখে লাগলো, প্রচন্ড ব্যথা পেলেন তিনি আসলে, মানে এমন ভাবে লাগছে মনে হচ্ছে যে জোরে ফুটবল এসে যেভাবে লাগে, ফুটবল তো তার একটা শক্ত অন্যরকম জিনিস, এটা একটা মাটির ঢেলা মানে ভেঙে গুঁড়া হয়ে গেছে তার মুখে লেগে, প্রচন্ড ব্যথা পেয়েছেন তিনি। এবং তারপরেই অসংখ্য ঢেলা ওদিক থেকে ছুটে আসা শুরু করলো, তিনি লাফ দিয়ে দৌড় দিলেন, তার গরুগুলা প্রচন্ড শব্দ করে ছুট লাগাইলে একপাশে, একটা লাঙল বাঁকা করে ফেলে গরু দৌড়াচ্ছে একদিকে, তিনিও দৌড়াইতেছেন গরুর পিছনে পিছনে, আর কোনো মানে ই পাইতেছেন না তিনি, দিশারা পাইতেছেন গরুর পিছনে দৌড়াচ্ছেন, কারণ তিনি গরুগুলাকে তার ধরতে হবে, নিয়ে আসতে হবে নিজেদের সম্পদ। আর লাঙলটা একদম কাত হয়ে গেছে, লাঙলা ঢুকে নেই একদম, মানে এলোমেলো দৌড়াচ্ছে গরু খেঁদের বাইরে, এবং তার পিছনে এই ঢেলা ছুটে আসতেছে, একটাই লাগছিল তার গায়ে, এখন আর লাগে নাই, এখন মনে হচ্ছে তার চারপাশে যে ঢেলাগুলো যাচ্ছে মানে প্রচন্ড রকমের, ঠাস ঠাস করে পড়তেছে এদিকে পড়তেছে, তার হারিকেনও সে আর নেয় নাই। দৌড়াতে দৌড়াতে সে গরু ধরে ফেললে, এক সময় সে গরু ধরে, গরু মানে থামানো যায় না, গরু ছাঁচড়া যাচ্ছে তার, কিন্তু পোষা সার এগুলা সে অনেক চেষ্টা করতেছে ঠান্ডা করতে, একদম ঠান্ডা হচ্ছেই না দুইটা। এক পর্যায়ে তিনি ওই জল যে নামায় ফেললেন ওখানে, তো কোনো মতো দাঁড়া করা একটু জলটা নামায় ফেলানোর পর দেখলেন যে গরু দুইটা ছুট লাগাইল একদম সিরিয়াসলি, এবং মনে হলো দুইটা দুই পাশে মানে আলাদা হয়ে ছুট লাগাইল মানে একদম নিজের মতো। তো তিনি একটাকে কোনো মতো থামায় আর একটার দিকে দৌড়াইতেছেন তিনি, মানে ই পাচ্ছে না, ওইটা দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, তিনি ওইটাকে থামানোর জন্য পারতেছে না, খুব স্পিডে দৌড়াইতেছে, উনিও দৌড়াচ্ছে। তো এক পর্যায়ে দেখলেন তিনি গরুটার দিকেই মনে হয় অসংখ্য এরকম ই ছুটে গেল, ঢেলা ছুটে গেল, তিনি দেখতেছেন এই মানে মানে হালকা চাঁদের আলোতে, মানে হালকা চাঁদের আলো পড়ছে এই কুয়াশার মধ্যে থেকে মধ্যে ছুটতেছে গরুটা, একটা কাজে দেখে ভত করে শব্দ হলো, মানে গরুটা মনে হলো মাটির তলে বসে গেল মানে চলে গেল, তিনি আর মানে দেখতে পেলেন না, হালকা কুয়াশার মধ্যে অন্ধকার, হালকা কুয়াশা, হালকা চাঁদের আলো এরকম পড়ছে দেখতে পাচ্ছেন না, তিনি গরুর ডাক শুনতেছেন প্রচন্ড জোরে ডাকতেছে গরুটা, মনে হচ্ছে যে মানে মানে প্রচন্ড কষ্ট হচ্ছে গরুটার, মাটির তলে শব্দ হইতেছে আমার মাটির কাছে। তো তিনি দৌড়ায় দিশা খুঁজে পাচ্ছে না, দিশা খুঁজে পাচ্ছে না, গরুর ডাক শুনতেছেন ভালো বারবার, আর পিছন থেকে তার যে আরেকটা যে ষাট সেটাও ডাকতেছে। দিশাহারা হয়ে রয়েছে, চাচা আসলে তার মাথা খারাপ হয়ে গেছে, তিনি কোন দিকে যাবেন? তা তিনি দৌড় দিয়ে যেখান থেকে যে গরুটা হঠাৎ করে মানে বললো মাটির নিচে চলে গেছে, মানে হঠাৎ করে নাই হয়ে গেল, সেটার কাছে তিনি দৌড় দিয়ে গেলেন যে খুঁজে পাচ্ছেন না, আসলে ডাক শুনতেছেন ডাক শুনতেছেন খুঁজে পাচ্ছেন না, অন্ধকারে কুয়াশা চারিদিকে, তিনি দিশাহারা ফেললেন। এইবার তিনি দেখলেন যে তার দিকে অসংখ্য ঢেলা ছুটে আসতেছে, মাটির ঢেলা প্রচন্ড রকমের, এবং তার গায়ে কয়েকটা লাগলো এবং প্রচন্ড ব্যথা পাইলেন তিনি। তিনি আর দিক বিদিক শূন্য হয়ে আর কোনো কিছু চিন্তা না করে ধোয়া পড়তে পড়তে ঝেড়ে দৌড় দিলেন আন্দাজ করে তার ঘর যেদিকে সেদিকে দৌড়াচ্ছেন। তিনি দ্বিতীয় গরুটারও আর কোন চিন্তা করে নিজে বাঁচার, কারণ তার চারপাশে ঢেলা আসছে এবং তার গায়ে লাগতেছে অনেকগুলো ঢেলা, ধাপ ধাপ করে কতগুলো লাগছে। দৌড়াইতে 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 তিনি একসময় বুঝতে পারলেন যে এই সোজা গেলে হয়তো তাদের ঘর। তিনি দৌড়ায় যে ওই ঘরের কাছে যে তিনি হারিকেনও খুঁজেন নাই, তিনি ঘরে ঢুকে দরজাটা লাগাই দিলেন অন্ধকারের মধ্যে এবং লাভ দিয়ে সে বিছানা করছিলেন, বিছানা উঠে বসলেন, উঠে বিছানা মানে একদম কোকড়ায় ধরে দোয়া পড়তে পড়তে শুয়ে থাকলেন, কাঁপতেছেন তরতর করে এবং অনেক ভয় পেয়েছেন তিনি। তো তার যখন নাকি মানে একেবারে সেন্স বিলুপ্ত হয়ে যাচ্ছে, মানে তিনি প্রায় বেহুশ হয়ে যাইতেছেন, এরকম সময় তিনি আরেকটা ষাঁড়ের ডাক শুনলেন তার, যে ষাঁড়টা খুব ডাকতেছে এখানে। তো তিনি বুঝলেন যে তার যে ষাঁড়টাকে তিনি ফেলায় রেখে আসছেন সেটা হয়তো ডাকতেছে। তো তার মায়ের কাছে তার ভয়টা পরাজিত হইল, তিনি উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়ায় তাড়াতাড়ি আবার দরজিয়ে দরজা খুললেন, খুলে দেখলেন যে তার গোয়ালের কাছে ওই ষাঁড়টা দাঁড়ায় আছে তার। তো তিনি বুঝলেন এটা কোন ষাঁড়টা, এটা যেই ষাঁড়টাকে তিনি দাঁড়া করাতে পারছিলেন, মানে যেটা ছুট লাগায় নাই জল নামানোর পরে। তো তিনি তাড়াতাড়ি ওইটার কাছে গেলেন, গায়ে হাত দিলে ওইটা কাঁপতেছে, সেটা তার কাছে সরে আসলো এবং ডাকতেছে, খুব মানে বুঝতে পারতেন তিনি খুব ভয় পেয়েছে এটা। তো ওইটাকে তিনি গোয়ালে ঢুকাইলেন, গোয়ালে ঢুকায় তিনি নিজেও ষাঁড়টার পাশেই বসে থাকলেন, বসে দোয়া পড়তেছেন। তো তার কাছে কেন জানি মনে হলো তার ঘরের যে চারপাশ দিয়ে যেখানে তারা যে গোয়াল ঘর করছে ঘর সেটার আশপাশ দিয়ে কারা ঘুরতেছে এবং বাতাসের মতো শোঁ করে ঘুরতেছে, মানে প্রচন্ড ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স, মনে হচ্ছে কিছু একটা তাদেরকে সার্কেল করে ঘুরতেছে সারাক্ষণ। ষাঁড়টা ভয়ে মাটিতে বসে পড়ল এবং তিনিও ষাঁড়ের গায়ে শরীর দিয়ে একদম চুপচাপ মানে শুয়ে রইলেন, রয়েছে চাচা, তারা মানে জ্ঞান হারানো অবস্থা। তবে ষাঁড়টাকে পেয়ে তার মনে হলো সাহস অনেক বেড়ে গেছে, এরকম লাগলো তার কাছে, মানে একটা সঙ্গী পাইছেন। যেরকম একটা সময় তিনি বুঝতে পারলেন ভোর হয়েছে এবং এই চরের মধ্যে তো আজানের শব্দ এরকম আসে না, কারণ মসজিদ নাই এখানে কোনো। তো একটা সময় আলো ফুটলো চারিপাশে হালকা এবং আলো ফোটার সাথে সাথে একটু পরেই তিনি তার বাবার হাক ডাক শুনতে পেলেন, যে তার বাবা আসছে, কই কই রে তুই কই, এরকম বলতেছে। তো তার বাবা ঢুকে বাসার মধ্যে ঢুকে কিছু একটা নোটিস করলেন তার বাবা কিছু একটা রং। তো তিনিও ওই ভয়ে কাঁপতেছিলেন, তার মানে ঘুম আর হয় নাই, তিনিও বেরেছেন, তার বাবা বেরে দেখলো কি ব্যাপার। তো তাকে আর তার সে ষাঁড় খেয়ে দেখলেন, তাকে নিয়ে গেলেন, ভয়ে ষাঁড়টাকে ওখানেই রাখলেন বেঁধে, তার বাবা তাকে নিয়ে গেলেন এবং সেই ক্ষেতের অবস্থা দেখলেন, বাপকে সব বলছেন তিনি, মানে রয়েছে দাদাকে যে কি হয়েছে। তিনি সহ তারপর খুঁজতে পেলেন আর একটা ষাঁড়। তো ঘুরতে যেয়ে তারা দেখলেন যে ওইখানে একটা জায়গায় মাটি ওইটা চোরাবালির মতো, হ্যাঁ ওইটার মধ্যে ডেবে গেছে পুরোটাই, মানে ওটার মধ্যে ওই গরুটাই আর কি পুরো ষাঁড়টা চলে গেছে, তলে চলে গেছে। যাক পরবর্তীতে ওইটা তারা দড়ি যে টসি টসি দিয়ে নাকি তোলে ওইটা, মানে ওইটা তখন আর নাই, ওটা ই হয়ে গেছে, মারা গেছে আর কি। তো ওই জায়গায় পরে অনেকেই নাকি চাষাবাদ করতে সমস্যা ফিল করত রইসের সেই দাদার এলাকার সেই চরে, এবং তারা সেখানে তারপরে বড় আলেম নিয়ে আসছিলেন, একজন পীর সাহেবকে নিয়ে আসছিলেন, তিনি এসে ওইখানে মানে খুব দোয়া দুরুদ পড়েন এবং তিনি ওইখানে বিশাল একটা দোয়া মাহফিলের ব্যবস্থা করেন ওই জায়গায়, এবং তিনি বলেন যে এই জায়গাটা আসলে মানে জিনদের একটা ই ছিল আর কি, একটা জায়গা ছিল এবং মানুষ অনেক খারাপ কাজ করত এখানে, মানে কি অনেকে ওই যে মানুষজন মেরে ওখানে এনে ফেলে দিত আর কি, ওই জায়গাটা চর মানে জাগতেছিল তো ওই জায়গায় এনে ফেলে দিত আর কি। তো ওইখানে নাকি অনেক খারাপ জিনিস ছিল, তো পীর সাহেব পরবর্তী জায়গাটাকে ই করে দেন আর কি, মানে যাতে ওই জিনদের সমস্যা না হয় তিনি ওখানে মানে জায়গাটা বন্ধ করে দেন এবং জিনদের সাথে যেগুলো ছিল যাদের সাথে ই করে তিনি সরায় দেন তাদেরকে ওখান থেকে। তো এই ছিল রইসের পাঠানো একটা ঘটনা এবং গ্রাম বাংলার ঘটনা। গ্রাম বাংলায় আমি আপনাদেরকে আগেও বলছি, গ্রাম বাংলায় এমন এমন ঘটনা ঘটে যেগুলো আপনারা মনে করবেন যে আপনাদের কাছে অন্যরকম লাগতে পারে, যারা শহুরে মানুষ, যারা শহরে থাকেন বা বড় বড় শহরে থাকেন তাদের কাছে এগুলো অন্যরকম লাগতেই পারে, কিন্তু গ্রাম বাংলায় কিন্তু অনেক আশ্চর্যজনক ঘটনাও ঘটে থাকে। আবার শহরে যেসব অতিলৌকিক ঘটনা ঘটে, যেগুলো আদিভৌতিক ঘটনা শহরের, সেগুলো কিন্তু গ্রামের মানুষের কাছে অন্যরকম লাগতে পারে। তবে এখন তো সবকিছু গ্লোবাল ভিলেজ হয়ে গেছে, পৃথিবীর পুরো পৃথিবীটাই একটা গ্লোবাল ভিলেজ। এখন অনেক কিছুই কমন, এখন কোনো কিছুই কারো কাছে ডিফারেন্ট না। যিনি ইংল্যান্ডে বসবাস করেন আর যিনি বাংলাদেশে বসবাস করেন, তারা একই রকমের ফ্যাসিলিটিস অনেকেই ভোগ করে থাকেন। যেমন সবাই ইন্টারনেট ভোগ করেন, সবাই এসির বাতাস খান, একেবারে আমাদের গ্রামেও কিন্তু এখন এসি চলে গেছে। তো মানে গ্লোবাল ভিলেজ হওয়ার কারণে এখন সবকিছুই অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, সবকিছু সব জায়গায়। ইন্টারনেট আসার ফলে তথ্য প্রযুক্তিও ছড়িয়ে পড়েছে চারিপাশে। তো তারপরও অনেকেই বলেন যে এটা কিভাবে ঘটে, তো এর জন্যই বললাম যে এই জিনিসগুলো আসলেই গ্রাম বাংলার সেই ঘটনাগুলোর মধ্যে কিছু ব্যাপার আছে যেগুলো সেখানকার মানুষরা মানে নিজেরা এক্সপিরিয়েন্স করেছেন এবং তারা যেটা বলেন তাদের বিশ্বাস থেকেই বলেন। তো যাই হোক, এখন চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরো একটা ঘটনা নিয়ে, এবং ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আর যাবার আগে আরো একবার রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও অদ্ভুত রে শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আরো একবার ফিরে এলাম অদ্ভুত উড়েতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন সিফাত। সিফাত তার বড় ভাইয়ের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। সিফাতের বড় ভাই একটি এমন প্রতিষ্ঠানে চাকরি করেন যে তাকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করতে হয়, সেটা রুরাল জায়গা হোক, পাহাড়ি জায়গা হোক, বা একেবারেই গ্রামের শেষ প্রান্তে হোক, সেখানে কাজ করতে হয়। তো দেখা যাচ্ছে যে কোথাও স্থিতি হয়ে বসা হয় না তার, সে কাজ করে সেসব জায়গায়। তো এই কাজ করতে গিয়ে মাঝে মাঝে দুই একটা আধিভৌতিক জিনিস তিনি দেখে ফেলেন এবং এই ঘটনাগুলো তিনি মাঝে মাঝে কিন্তু শেয়ার করেন আমাদের সাথে। তো এরকম আরেকটা ঘটনা সিফাত শেয়ার করলো সেদিন এবং বলল যে এই ঘটনাটা বেশ আজব এবং আশ্চর্য, এবং যেটা বেশ ভয় পেয়েছিল সিফাতের ভাই। তো আমি চলে যাচ্ছি সিফাতের সেই ঘটনায়, আমার মতো করে শেয়ার করছি। তো রাহাতের একটা বিশেষ শখ হচ্ছে মাছ ধরা, যেহেতু তার বেশিরভাগ কাজই পড়ে ঢাকার বাইরে, তার পোস্টিংগুলো হয় ঢাকার বাইরে, তো সেখানে আসলে কাজ করার মতো তেমন কিছু থাকে না। পরিচিত একটা সার্কেল হয়ে উঠতেও বেশ সময় লেগে যায়, কলিগদের সাথে যতটুকু সময় কাটানো, এছাড়া সে মাছ ধরে বেশ ভালো একটা সময় স্পেন্ড করে। তো যেখানেই যায় মোটামুটি দেখা যাচ্ছে তিন মাস, চার মাস বা ছয় মাসের জন্য তো তার ওই জায়গায় থাকতেই হয়। তো তখন এই কারণে সে মাছ ধরে সময় কাটায়। তো প্রত্যেকটা জায়গায় সে খুঁজে নেয় তাদের যে অফিসিয়াল এলাকার মাঝে কোন রকমের মানে পুকুর বা কোনো কিছু আছে নাকি যেটা ইউটিলাইজ হচ্ছে না, যদি ইউটিলাইজ করার মতো পায় সেখানে সে মাছ ছাড়ে বা মাছের চাষ করে, এরকম একটা অবস্থা। তো বেশ কিছুদিন আগে সে একটা জায়গায় তার এরকম তার পোস্টিং ছিল, সেটা ছিল ঢাকা থেকে বেশ দূরে, মানে অনেক দূরে, ঢাকা থেকে বেশ দূরে, বর্ডার এলাকার কাছাকাছি কোনো একটা জায়গায়, এবং জায়গাটা বেশ গহীন গ্রাম, মানে একেবারে দেখা যাচ্ছে যে গ্রামের শেষ প্রান্তে গাছগাছালি দিয়ে ভরা এবং ওই জায়গায় মানুষ রাতের বেলা চলাফেরা করে না, এত বেশি গহীন জায়গাটা। এবং রাহাতের কাছেও নাকি বেশ গা কাটা দিয়ে উঠতো, রাহাতে যেহেতু অভ্যাস রাতের বেলা ঘোরাঘুরি করা, সে প্রায় ওই ওখানে মানে অনেক সময় নেটওয়ার্কও পাওয়া যায় না, তাই ফোন নিয়ে হাঁটাহাঁটি করে যে নেটওয়ার্ক খোঁজার জন্য, এরকম একটা অবস্থা। তো সে বলছে যে বেশ গা কাটা দিয়ে অবস্থা, মানে গা কাটা দিয়ে ওঠার মতো একটা অবস্থা, এবং এখানে মানে বেশ ভয় লাগে, রাতের বেলা দাঁড়ায় ফোনে কথা বলতে থাকলেও তার কাছে মাঝে মাঝে মনে হয় যে কেউ একজন উঁকি দিচ্ছে, এরকম একটা অবস্থা। তো বলছে যে যদিও এটা মন থেকে অনেক সময় ফিল হয়, তাছাড়াও কিন্তু আসলে কিছুর উপস্থিতি আছে সেটা সে বুঝতে পারে। তো যাই হোক, ওরকম একটা জায়গায় সে ওই মাছ চাষের চিন্তা করে। তো মাছ চাষের চিন্তা করতে গিয়ে তার সাথের কলিগকে নিয়ে খুঁজতে খুঁজতে তাদেরই সেই অফিসের মানে তাদেরই প্রতিষ্ঠানের এলাকার মধ্যে একটা এরকম পুকুর পায় যেটা ইউটিলাইজেশন ছাড়া আর কি, মানে এটা ইউটিলাইজ হয় না। তো সে প্ল্যান করে এখানে মাছ চাষ করা যায়, মোটামুটি সেই চিন্তা ভাবনা করে মাছের কিছু পোনা টোনা এগুলো সে ছাড়ার ব্যবস্থা করে এবং মাছ চাষ শুরু হয়ে যায়। তো কয়েক সে কিন্তু এই মাছের চাষের যে ইম্পর্টেন্ট জিনিস, যে এটা মেইনটেন্যান্স, সেটার দায়িত্ব কয়েকজনকে দেয়, বলে যে এই মেইনটেন্যান্সগুলো করতে হবে। তো তারা মেইনটেন্যান্স করে, খাবারের ব্যাপারগুলো সে অ্যাসাইন করে দেয়, এই সময় খাবার দিতে হবে ইত্যাদি ইত্যাদি, যতটুকু তার এক্সপিরিয়েন্স থেকে, কারণ সেই এই চাষের পরে সে মাছগুলো ধরা হয় এবং তাদের খুশি হচ্ছে যেদিন মাছ ধরা হবে সবাই মিলে এখানে আমরা মানে খাওয়া দাওয়া করবো, একটা অন্যরকম অবস্থা। তো রাহাত নিয়মিত মাছের যত্ন নেয় এবং সে মাঝে মাঝেই দেখা যেত যে বিকেলবেলা যে ওই পুকুরের পাড়ে দাঁড়াতো দেখতো মাঝে মাঝে মাছগুলো একটু বড় হয়েছে উপর উঠে মাছ খাই দেয় আবার সেগুলো দেখত সে। তো তার সাথের কলিগ বলতো যে রাহাত ভাই আমরা মাছ ধরবো কবে, ধরবো ধরবো বড় হোক আর একটু বড় হলে আমরা ধরবো, তো এগুলো বলতো আর কি। তো মাঝে মাঝে দেখা যেত সন্ধ্যার পরে হেঁটে আসতো, তো পুকুরের কাছে সন্ধ্যার পরে হেঁটে আসতে একটু মানে রাহাতের কেমন লাগতো, কারণ পুকুরটার পাশে একটা বিশাল গাছ আছে, বিশাল গাছ এবং গাছটা বেশ পুরনো এবং এই জায়গাটাই বেশ পুরনো, যে জায়গায় তারা এই প্রজেক্টটা করা সেই প্রজেক্টের জায়গাটাই পুরানো। তো রাহাতের রাতের বেলা আসতে একটু অস্বস্তি লাগতো কেমন জানি, মানে তার সেই দেখা যেত যে সেই পুকুরের ওই পাশ থেকে প্রায় বেশ বড় ঘাস উঁচু উঁচু ঘাস চলে গেছে, ওই মানে গাছপালা এরকম আর কি। তো যাই হোক, তো এর মাঝে রাহাত তার ছুটি থাকে, ছুটিতে সে বেশ কিছুদিন ঢাকায় এসে কাটিয়ে যায়, প্রায় সপ্তাহখানেকের মতো ঢাকায় ছিল। তো ঢাকা থেকে যাওয়ার পরে সে নিজের টুকিটাকি আবার যখন ব্যাক করে ওখানে যে টুকিটাকি কাজকর্ম করতেছে, তো হঠাৎ করে তার মনে হয় রাত্রে সাতটা আটটার দিকে মাছের কি অবস্থা, কারণ সে চিন্তা করছে এখন বেরোই হাঁটি মাছের কি অবস্থা, মাছগুলোর কি মানে কি অবস্থা, পুকুরের কাছে যাই। তো সে হাঁটা দিল, তখন প্রায় আটটার মতো বাজে, হাঁটতে হাঁটতে সামনে যেয়ে সে যাকে দায়িত্ব দিছিল তাকে পায় আর কি, তাকে জিজ্ঞেস করে যে মাছের কি অবস্থা, খাবার দাবার দেওয়া হয়েছে। তো সে একটু আমতামতা করে, কামতামতা মানে বলে যে না এরকম মানে একটু ই হয়ে গেছে, ম্যানেজমেন্ট হয় নাই আর কি, টুকিটাকি অন্যান্য কাজের ফাঁকে এটা করা হয় নাই। তো রাহাত বেশ মানে রেগে যায়, সে বলে যে তোমাদের একটা কাজ দিলে কাজ করো না, কি অবস্থা তোমাদের, এটা আমার কাছে একদম মানে পছন্দ হলো না, দাঁড়াও আমি এটা ব্যবস্থা নিব। এগুলো বলতে বলতে সে বলে চলো এখন এই যে মাছের এখানে যাব। তো সাথে যে যে নাকি যাকে বলতেছিল সে বলে স্যার এখন এই রাত্রেবেলা, ওকে না এখনই যাব, এখনই যাব, আর ওইখানে একটা তাদের ওখানে ছোট্ট একটা নৌকা আছে, বলছে ওই নৌকা নিয়ে যাবো, যে মাঝখানে আমি নিজে হাতে কিছু মানে আদার ছিটাবো দেখি কি অবস্থা কি। রাহাত শুনে আসছিল তার ঢাকাতে এক বন্ধুর কাছে যে রাতের বেলা নাকি এরকম মাছকে আদার দিলে নাকি মাছ মাথা উঁচা করে এই খাবার নেয় এসে, তো এরকম সে শুনছিল, তার এটাও খুব আগ্রহের ব্যাপার দেখা, কত বড় হয়েছে যদি দেখে বুঝতেও পারে সে, এটাও একটা চিন্তা তার। আর ওই মানে ওই সময় তার আর্জেন্সিটাও ফিল করছে যে ওইখানে মাছ এসে তারা যত্ন নেয় নাই কিছু করে নাই, তার মানে ওই এই ব্যাপারে তার খুব আগ্রহ। তো রাতের বেলা দেখা গেল যে খুব অনাগ্রহে তার সাথে যে কলিগ বা তার সাথে যে কাজ করে তার আন্ডারে যে সে খুব অনাগ্রহে মানে একটু ভার হয়ে গেছে, সে বুঝতেছে যে মানে হয়তো স্যার রাগ করছে বা এটার জন্য কি বলে পরে সেটা কোনো ব্যাপার না, বাট সে যেতে যাচ্ছে না। তো যাই হোক, তারপরও সে মানে বাধ্য হয়ে সে যায়, আর রাহাতও নিজে ওয়েট করতে থাকে। তো একটা ওই তাদের ওখানে একটা ছোট ই ছিল মানে সেখানে স্টোর রুমের মতো, ওখানে অনেক কিছু রাখা হইতো তাদের ওইটার মধ্যে। তো স্টোরুমে যখন দাঁড়াইছে রাহাত, তখনই দেখা গেছে যে হালকা হালকা গুড়গুড় করে মেঘ ডাকতেছে। তো রাহাত বুঝলো যে বৃষ্টি আসতে পারে, ঝড় বৃষ্টি আসতে পারে। যাই হোক, তারপরও সে একটু মানে একটু ই টাইপের আর কি, মানে তার মনটা ই হয়ে গেছে যে মাছগুলারে টেক কেয়ার করে নাই এরা, যাই হোক দেখি নাই এতদিন কি অবস্থা, যেহেতু তার কাছে এটা একটা শখের জিনিস। তো বেশ খানিকক্ষণ পর তার সেই লোক আসলো সাথে, বললো যে স্যার চলেন। তো রাহাত তার সাথে গেল, যে দেখলো স্টোর রুম থেকে আরো কি কি বের করলো খাবার দাওয়া, যে প্যাকেট ট্যাকেট বের করে টুরে নিয়ে রাহাতকে নিয়ে হেঁটে গেল। তো এর মধ্যে কিন্তু বাতাস হালকা হালকা লাগতেছে, একটু হালকা হালকা ঝড়ো বাতাস। তো সাথের যে তার যে লোকটা ছিল তার সহকারী, সে কিন্তু রাহাতকে একবার জিজ্ঞেস করলো স্যার যাবেন, বাতাস ছাড়ছে কিন্তু। রাহাত দেখতেছে যে আকাশে একটুকে চাঁদ ছিল, চাঁদটা কিন্তু মেঘে ঢেকে গেছে এবং গাছপালা বেশ নড়তেছে আশেপাশে, দূরে যে গাছের ট্রি লাইন সেগুলো নড়তেছে, ওই পাশে পুকুরের গাছটা দেখা যাচ্ছে ওইটাও বেশ নড়তেছে বাতাসে। তো রাহাত একবার মানে চিন্তা করলো যে যাবে কি যাবে না, তারপর বললো চলো 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 এসে পড়ছি কি হয়েছে। তো দ্রুত হেঁটে চলে গেল তারা, যে সে দেখলো সে নৌকাটা ওইখানে বাধা আছে, নৌকাটাকে নিল সাইড থেকে নিয়ে বললো নৌকায়, বলে স্যার নৌকায় উঠতেই হবে, পাড়ে দাঁড়ায় দিই, বলে না 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 নৌকায় উঠি বিটা যাই, কি অবস্থা কি। তো মানে রাহাতের ক্যান্ডেল একটা অন্যরকম নেশায় চেপে বসছে। তো যাই হোক, নৌকায় উঠে বসলো সে আর তার সেই সহকারী। তো সহকারী নৌকাটা বৈঠা বাওয়া শুরু করলো, বাইতে বাইতে সামনে চলে আসলো। তো পুকুরের মধ্যে এর মধ্যে কিন্তু বাতাস আরো বাড়ছে, বাতাসটা একটু বেশ জোরে ফ্লো হইতেছে পুকুরের পানিতেই। পুকুরটা মানে কি, এটা একটা কিন্তু দিঘির মতো বেশ বড়, মানে এটা পুরনো বলছি, এটা অনেক আগের থেকে আছে তাদের যে অফিসের এই জায়গাটা, এই জায়গাটা অনেক পুরনো, অনেক পুরনো একটা জায়গা, মানে অনেক পুরনো, শত বছরেরও পুরনো। আর এই দিঘি কিন্তু ওই সময় থেকেই আছে, এখানে পুরনো দিঘি, এখানে আগেরও মাছ আছে, অনেক আগেরও মাছ আছে। এবং তাকে বলছিল রাতকে বলছিল অনেকে যে বড় মাছ থাকলে কিন্তু ছোট পোনা সব খেয়ে ফেলবে, সাধারণত এই বড় মাছের সাথে হয় না। তো রাহাত তার অত প্রফেশনাল না, সে ওইভাবেই মানে নিজের মতো কাজ করে গেছে। যাই হোক, ওই দিঘির পানি নাকি দুলতেছে, বেশ খানিকটা এরকম দুলতেছে, মানে ঢেউ উঠতেছে, বেশ বড় বড় ঢেউ, নৌকাটা একটু দুলতেছে। তারা হাত মানে একটু মজাই পেয়ে গেল যে বাতাসের মধ্যে ভালোই লাগতেছে অনেকটা। তো সে আর ওই অ্যাসিস্ট্যান্টকে বললো যে নৌকা আরো ওই পাশে নাও, ওই কোনার দিকে মাঝের ওই পাশে নিয়ে যাও, ওইখানে যা খাবার ছিটাবো। তো ঠিক মাঝখানের ওই পারে চলে গেছে, এক কোনায় কিন্তু গাছপালা আছে কিছু, বেশ দিঘির আরেক পাশের এক কোনায় গাছপালা আছে, সেগুলো ডালপালাগুলো নেমে এসে অন্ধকার করে ফেলছে। তো যখন তারা মাছ জায়গাটা পার হয়েছে, ওই জায়গাটা কেমন গুড় গুড় করতেছে, মেঘ মেঘ গুড় গুড় করতেছে, তো মনে করলো যে এখন মনে হয় বৃষ্টি নামতে পারে। অ্যাসিস্ট্যান্ট বলতেছে যে স্যার চলেন আমরা চলে যাই, খাবারগুলো যতটুকু পারেন আপনি ছিটাই দেন, ছিটে আমরা চলে যাই, বৃষ্টি নামলে, বৃষ্টি নামলে কিন্তু এখানে ভিজে যাবো, রেইনকোট নেই আমাদের গায়ে। তো রাহাত খাবার ছিটানো শুরু করলো। তো সে বললো আরেকটু সামনে নাও, আরেকটু সামনে নিল, এর মধ্যে ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়েছে, টিপ 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 বৃষ্টি। তো বোধ হলো অ্যাসিস্ট্যান্ট খুবই বিরক্ত, খুবই বিরক্ত রাতের বেলা এই কাজে, কিন্তু বিরক্তিটা প্রকাশ করতে পারতেছে না স্যারের সামনে। তো রাহাত অনেকক্ষণ ধরে এই যত খাবার ছুটালো, তো ছিটে ছিটাতে সে দেখলো আসলেই অনেকগুলো মাছ ঘাই দিয়ে উপর উঠতেছে, খাওয়ার জন্য মাথা তুলতেছে। তো সে বুঝলো আরই মজার ব্যাপার, তো মানে ফুট করে নিয়ে নিতেছে খাবারগুলো। তো সে আরো মজা পাইতেছে, সে আসলে কেয়ার করতেছে না, বাতাসে কিন্তু নৌকা এরকম দুলতেছে, গাছের ডালগুলো দুলতেছে, বলতেছে বাতাসের জোর বেড়ে গেছে। এই সময় রাহাত শব্দ পেল পানি, সে যেখানে খাবার দিতেছে তার থেকে একটু দূরে মনে হলো ভুস করে একটু পানি উঠলো, ভুস করে পানিটা যে উঠছে মনে হলো পানির উপর একটা বাবলের মতো উঠছে, বেশ বড়। একটু অবাক হইলে, এত বড় বাবল কোত্থেকে, বড় কোনো মাছ নাকি? তো ভালো মতো দেখার চেষ্টা করলো। তো রাহাতের কাছে কিন্তু কোমরে একটা ফ্ল্যাশলাইট ছিল চিকন, তার বেল্টের সাথে লাগানো। তো সে ফট করে বেল্টটা খুল, বেল্টের থেকে ইটা খুলে এবং লাইটটা হাতে নিয়ে মারছে হাতে, তখনই আবার এক হাতে কিন্তু খাবারটা ছিটাইছে, এক হাত দিয়ে লাইটটা মারছে। লাইটটা মারার সাথে সাথে সে দেখল একটা ব্যাঙের মাথার মতো মাথা উঠল, মানে মুখটা হচ্ছে ব্যাঙের মতো, জাস্ট লাইক একটা সোনা ব্যাঙ বা কোলা ব্যাঙের মুখ যেরকম হয়, মানে কোলা ব্যাঙ সোনা ব্যাঙের চেহারা তো একটু ডিফারেন্ট, ওর কথা একটা ব্যাঙের মতো মুখ, কিন্তু মাথাটা হবে প্রায় হাত এক দেড় হাতের মতো চড়া এরকম, উপরে চোখগুলো এরকম জ্বলে আছে, মানে এরকম উঁচা হয়ে আছে চোখগুলো, ফোলা ফোলা চোখগুলো বলছে, জলজল করতেছে, মানে এত বড় ব্যাঙের মুখ কখনো রাহাত দেখে নাই। আর শরীরটা মনে হচ্ছে ব্যাঙের শরীর, ব্যাঙ সাঁতার কাটলে যেন মানুষের মতো চার হাত পা দিয়ে সাঁতার কাটে, কাইন্ড অফ লাইক দ্যাট, মনে হচ্ছে মানুষের মতো চার হাত পা দিয়ে সাঁতার কাটতেছে, কোন সামনে আসছে ব্যাঙের মতো মুখ, হা করা, এবং হাটা এত বড়, মানে এই রিভার মনস্টারে যে মাছ দেখায় তার থেকেও অনেক বড়, মানে মুখের হাট আয়াত এরকম বড়। এবং তার কাছে মনে হলো যে মুখের মধ্যে হয়তো অনেকগুলো দাঁতও আছে এরকম লাগলো। হঠাৎ করে সে দেখলো লম্বা জিপটা, মানে জিপটা হবে এক হাতের মতো একটা লম্বা লিকলিকে জিপ, এরকম বাতাসে মানে ই কাটলো, বাড়ি মারলো উপরে, মাথাটা উঠায় একটুখানি। তো রাহাত এতটা ভয় পেয়েছে সে প্যাকেটটা ছুঁড়ে মারছে একদম ওদিকে, প্যাকেটের ভিতরে যা খাবার ছিল সব একবার ধস করে ওখানে পড়ছে। যে তাড়াতাড়ি তার অ্যাসিস্ট্যান্টকে বলে তাড়াতাড়ি বাও, তাড়াতাড়ি বাও, তো অ্যাসিস্ট্যান্টও দেখছে যে সিনটা, সে দ্রুত নৌকা বাওয়া শুরু করলো এবং খুব দ্রুত। এবং তারা কিন্তু সব মানে ই পাইছে যে ওই যেখানে খাবারগুলো ফেলছে ওইখানে অনেকগুলো বাবল উঠলো এরকম, আর মনে হইলে মুখটা একবার পানির উপর ভেসে উঠে আবার ডুবে গেল, ভুস করে পানির একটা রিপল ছড়ায় গেল চারিদিকে। রিপলের স্রোতটাই মোটামুটি বেশ পাওয়ারফুল, এর মধ্যে বৃষ্টি মোটামুটি শুরু হয়ে গেছে, টপ 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 করে বেশ ভালো বৃষ্টি পড়তেছে, এবং তাদের নৌকা প্রায় কাছায় আসছে, ডাঙার কাছে আসছে। এই সময় তার কাছে মনে হলো ঠিক নৌকার থেকে তিন চার হাত দূরে আবার ওই বাবলটা উঠলো বেশ জোরে, এবং এক সেকেন্ডের জন্য মনে হয় রাহাত দেখলো যে মাথাটা আবার ভেসে উঠছে, চোখ দুইটা বেশ এবং মুখটা এরকম। যাই হোক, নৌকা একেবারে ডাঙার কাছাকাছি আসার সাথে সাথে রাহাতের যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে লাফ দিয়ে ডাঙায় উঠে ওই নৌকার সাথে দড়ি ছিল, দড়ি জোরে টান মারলো, মেরে একদম ঠাস করে ঘাটের সাথে লাগায় ফেললো, মানে ইসের সাথে। রাহাতও লাফ দিয়ে উঠে তাড়াতাড়ি ডাঙায় উঠে গেল, উঠে যে নৌকাটাকে আরো কাছায় নিয়ে আসলো, তারা এনে রাখলো এবং পানির দিকে কিছুক্ষণ তাকায় থাকলো দুজনে বৃষ্টির মধ্যে। ফ্ল্যাশলাইট মারলো রাহাত পানির মধ্যে, শুধু আলোড়ন দেখলো ফ্ল্যাশলাইটে, কোনো আর কিছু দেখতে পায় নাই, কিন্তু মনে হয়েছে কিছু একটা মানে কালারফুল কিছু বিশাল বড়। আসলে ওইটার যে আকৃতিটা দেখছে রাহাতের কাছে ওইটা মনে হয়েছে একটা মানুষের মতো আকৃতি, বড় চার হাত পায়ের মতো মানুষের মতো, মুখটা ব্যাঙের মতো এরকম বড়। যাই হোক, তারা দেখলো যে বৃষ্টি বেশ জোরে শুরু হয়ে গেছে, গাছের তলে কিছুক্ষণ দাঁড়াইলো দুজন, দেখলো যে না উপায় নেই, বাতাস অনেক জোরে চলতেছে, আর দুজনের কাছে বেশ ভয় ভয় লাগা শুরু করছে, মানে এই জিনিসটা কি, এটা তো এরকম প্রাণী কখনো তারা দেখে নাই, একটা ব্যাঙ এত বড় হইতেও তারা দেখে নাই কখনো, জিপটাই ছিল এক দেড় হাত লম্বা, এবং বেশ ভয় পেয়েছে। এবং তারপর তারা তাড়াতাড়ি ওখান থেকে বৃষ্টির মধ্যেই চলে আসে, রাহাত চলে আসে তার কোয়ার্টারে, ওই অ্যাসিস্ট্যান্টও চলে যায়। তো অ্যাসিস্ট্যান্ট নাকি যাওয়ার আগে তারা বলে যে স্যার আপনাকে না করছি রাত্রেবেলা যাইতে না স্যার, এমনি তো মাছ ধরার জায়গা মানে ভালো না, আর এই জায়গা অনেক পুরানো, শত বছরের পুরানো স্যার, অনেক খবর আছে, আমরা তো শুনি মানুষের কাছে এখানে আশেপাশে যারা গ্রামের লোকজন আছে অনেক কিছু বলে এখানকার সম্বন্ধে, এই জায়গাটার মধ্যে অনেক কিছু আছে, অনেক পুরানো জায়গা। যাই হোক, রাহাত শুনে সে বলে যে ঠিক আছে রাতে দরকার নেই, রাহাত আর রাত্রে ওখানে যায় নাই এর পরে। তবে এইটা তার কাছে খুবই আশ্চর্যজনক লাগছে, তো হতে পারে পানির অনেক রকম জিনিস থাকে, পানির মধ্যে জিন থাকে, অনেক কিছু অন্যরকম থাকে, সেই রকম ভয়ঙ্কর চেহারারও থাকে, হতে পারে এরকম কিছু একটা হয়তো রাহাত দেখছে। তো এই ছিল সিফাতে শেয়ার করা তার ভাই রাহাতের ঘটনা, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আর আমার কাছে বেশ স্কেরি মনে হয়েছে। আসলে এরকম কোন সিচুয়েশনে যদি আমি পড়তাম আমার কাছে ভয় লাগত, আর পানির নিচে অদ্ভুত মানে জীব থাকতেই পারে, অনেক পুরনো দিঘি, অনেক পুরনো পুকুর, এরকম কিছু জিনিসের কথা আমি শুনেছি, অনেকে আমাকে বলেছেন। এর আগে একজন একটা ঘটনা বলেছিলেন, মিরেশ্বরের কাছে একটা লেকের কাছে মাছ ধরতে গিয়ে তিনি বিশাল বড় একটা মাথা ভেসে উঠতে দেখছিলেন, এবং মাথাটা ভয়ঙ্কর রকমের চেহারা, যেটা তিনি বর্ণনা করতে পারেন না। এটা মানুষের মতো মাথা হলেও এটা চোখ মুখ কিছুই নাকি মানুষের মতো ছিল না, তো এইটা দেখে নাকি প্রচন্ড ভয় পেয়েছিলেন তিনি। তো ঘটনাটা খুব ছোট্ট ছিল, ওইটা আর এখন বলতে চাচ্ছি না। তো উনি এটা বলেছিলেন, আমি অবশ্য চেষ্টা করবো ওনার কাছ থেকে ওনাকে খুঁজে পেয়ে আবার ডিটেলসটা শুনে আপনাদের কাছে একদিন ঘটনাটা শেয়ার করার। এটা মিরেশ্বরের কাছে কোন লেকের, তো ওনার কাছে শুনলে হয়তো আরো ডিটেলস পাওয়া যাবে, বা কতটুকু উনি শেয়ার করতে চান ততটুকু আমি শেয়ার করতে পারবো আপনাদের কাছে। তো যাই হোক, এই যারা মাছ ধরতে যান তারা কিন্তু অনেক কিছুই দেখেন, অনেক ঘটনা কিন্তু হাবিব ভাই নিজে অবলোকন করেন, কিন্তু ওগুলো বলেন না। কেন বলেন না আমি জানি না, ওনাকে কিন্তু আমি অনেকবার রিকোয়েস্ট করেছি হাবিব ভাইকে যে প্লিজ আপনার মাছ ধরতে যাওয়ার সময়কার যে এক্সপিরিয়েন্স গুলো আছে এগুলো শেয়ার করেন। মাছ ধরার এই ব্যাপারগুলোর সাথে এরকম জিনিস মানে একসঙ্গে সংযুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ আমি নিজে কিন্তু গ্রামের রাস্তা দিয়ে গভীর রাতে রাত একটা দুইটার সময় মোটরসাইকেল চালিয়ে গিয়েছি, যে কালভার্টের উপরে মানুষ মাছ ধরে সেই জায়গাগুলোর মধ্যে এমন একটা স্মেল এবং এমন একটা সিচুয়েশন অন্ধকারের মধ্যে, আমার কাছে মনে হয়েছে যে মাছ এখানে অশুভ কিছু থাকতেই পারে। মানে মানে যারা বিশ্বাস করেন এগুলা তারা এটা বিশ্বাস করেন, বিশ্বাস যারা করেন না তাদের ব্যাপারটা অন্য, বাট যারা বিশ্বাস করেন তাদের কাছে এটা মনে হবেই। এমনকি আমি এখানেও না, আমি বিদেশেও যখন এরকম পিয়ারে, সমুদ্রের পিয়ার, যেখানে পিয়ারের শেষ মতে যেখানে মাছ ধরে মানুষ, ওই জায়গাটায় কিন্তু অন্যরকম গন্ধ হয়ে থাকে। মানে আমি আর আমার ক্লোজ ফ্রেন্ড রয়, আমরা দুইজন গেছি রাত্রেবেলা, রাত তখন বাজে দুইটার সময়, একদম পিয়ার ধরে, পিয়ারের শেষ মতে ওই সময় কোনো মানুষজন নাই, এবং ওই জায়গা ওই রকম একটা গন্ধ, জাস্ট বাংলাদেশে যেরকম গন্ধ পেয়েছি মানে সেম টাইপ অফ গন্ধ ওই জায়গাও আছে। মানে ওই গন্ধটা আগে পাইছি, বাংলাদেশেরটা পরে পাইছি, বাংলাদেশের ঘটনাটা পরের, কিন্তু সেম স্মেল কিন্তু। এবং আমার মনে আছে রয় বলছিল যে ডোন্ট স্ট্যান্ড হিয়ার, তো সে কিন্তু একজন মানে শ্বেতাঙ্গ, সে কিন্তু এই আমাদের দেশের মানুষ না, কিন্তু সেও বলছে ডোন্ট স্ট্যান্ড হিয়ার, লেটস লিভ, চলো আমরা চলে যাই এখান থেকে, দেয়ার সামথিং ইভেল আউট হিয়ার, কোনো একটা খারাপ জিনিস এখানে আছে। তো যাই হোক, এই ব্যাপারগুলো কিন্তু ঘটে, মাছ ধরার সাথে এগুলোর একটা সম্পৃক্ততা আছে। এই কারণেই যারা মাছ ধরেন তাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনাদের কাছে যদি ঘটনা থাকে অবশ্যই পাঠিয়ে দেবেন, আমরা এই ধরনের একটা পর্বই করে ফেলতে পারি যদি যথেষ্ট ঘটনা আমরা পেয়ে যাই এই মাছ ধরা রিলেটেড, যেগুলো মানসম্পন্ন, মানসম্পন্ন হলে অবশ্যই আমরা শেয়ার করে ফেলব। তো আজকে আমি কিন্তু বেশ অসুস্থ, আপনারা বুঝতে পারছেন যে আমি কিন্তু মানে আমি অনেক কষ্টে কথা বলছি, গলা চেপে, কাশি চেপে, কথা আটকে কথা বলছি। তো আজকের মতো আমাকে চলে যেতে হবে, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে যাই, যদি সুস্থ থাকি বেঁচে থাকি ইনশাল্লাহ সামনের সপ্তাহে আবার আপনাদের কাছে চলে আসবো। আর ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন, লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায়। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, টাটা।